exclusively on FusionBD.com.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
সময় আবার আরো একবার আপনাদেরকে হ্যালো বলার প্রিয় শ্রোতা আরো একবার আমন্ত্রণ ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে আর জি কিবরিয়া এই মুহূর্তে আপনার সঙ্গী এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2 জীবন পহতা নদীর মতো এবং এই নদী কখনো থমকে যায় কখনো আঘাতপ্রাপ্ত হয় নদীর যে বহতা যৌবন সেটা কখনো কখনো স্থির হয়ে যায় স্তিমিত হয়ে যায় কিন্তু নদী তো নদী নদীতে কখনো জোয়ার আসবে কখনো ভাটা আসবে নদীর যেই খরস্রোত সেটাকে থামিয়ে রাখা যায় না নদী সামনের দিকে এগিয়ে যায় জীবন এই নদীর মতো জীবন হেঁটে চলে জীবন দৌড়ে চলে জীবনের গতিবেগ কখনো কখনো উল্কাপিণ্ডের গতির চাইতেও অনেক বেশি জীবনের এক একটা সিদ্ধান্ত কখনো কখনো জীবনকে এফোর ওফোর করে দিতে পারে জীবনে ভুল আছে জীবনে আনন্দ আছে সুখ আছে বেদনা আছে সবকিছু মিলিয়েই জীবন অন্যরকম জীবন অনুভূতিহীন জীবন অনুভূতিময় এবং জীবন অদ্ভুত এক উপহার সৃষ্টিকর্তার কাছ থেকে আমরা জীবনের যে স্থানেই যে ভাবেই যে কোনোভাবেই উপনীত হই না কেন আমরা যেন কখনো হোপলেস না হই আমরা যেন কাউকে কখনো অসম্মান না করি আমরা নিশ্চিত ভাবেই জানি সৃষ্টিকর্তা আমাদের সঙ্গে আছেন এই কথাগুলো এই জন্যই বলছিলাম যে হ্যালো 8920 একটু একটু করে অনেক দূরে গিয়ে গেছে এবং সেটা আপনাদের ভালোবাসাতেই এখানে যারা জীবনের গল্প বলতে আসেন সমাজের যে মানুষগুলো কখনোই এনলাইটেন না যে মানুষগুলোকে সেভাবে কখনো গণমাধ্যমে ফোকাস করা হয়নি যাদের ভয়েসগুলো আমরা কখনো মেইন স্ট্রিম মিডিয়াতে শুনতে পাইনি যে মানুষগুলোর গণমাধ্যমের ভেতরে এসে নিজের মনের কথাগুলো একটু বলার কখনো সুযোগ হয়নি সেই মানুষ থেকে শুরু করে সমাজের একেবারে উচ্চতলার মানুষ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে আমরা খুব প্রাউডলি বলি আমাদের এখানে এসেছিলেন আবুল কালাম আজাদ আজাদ প্রোডাক্টের মালিক সেই রকম মানুষ পর্যন্ত যারা হ্যালো 8920 গেস্ট হয়েছেন এবং তাদের জীবন গল্প কখনো আমাদেরকে হাসিয়েছে কখনো কাঁদিয়েছে কখনো নতুন করে ঘুরে দেখার স্বপ্ন দেখিয়েছে এবং একটা মানুষকে কখনো কখনো সুইসাইডের মুখ থেকে ফিরে নিয়ে এসছে এগুলো আমাদের সাফল্য এই সাফল্যগুলো অ্যাবস্ট্রাক্ট এগুলো চোখে দেখা যায় না এগুলো অন্তরের ভিতরে বিপ্লব ঘটায় প্রতিনিয়ত আমাদের এই অনুষ্ঠানটি হাজার মানুষের মনে বিপ্লব ঘটিয়ে যাচ্ছে আজকে এমন একটি জীবনের গল্প এখানে হাজির করতে যাচ্ছি সে গল্প হয়তো আপনাকে অন্যভাবে ভাববে আমরা প্রিয় শ্রোতা শুরু করছি আমাদের প্রিয় অনুষ্ঠানটি আর অনুষ্ঠানটি শুরু করবার আগে আরো একবার বলছি আমি আরজি কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে এবং আমার সঙ্গে যিনি গেস্ট রয়েছেন তার সঙ্গে পর্যায়ে আমরা একটু পরিচিত হব আচ্ছা নামটা একটু বলেন
আমার নাম রাজু শেখ আমি আসছি সাভার থেকে
এসছেন আচ্ছা আপনার জন্মজেলা
হচ্ছে ফরিদপুর জেলায় মধুখালী থানা
আপনার বয়স কত
আমার বয়স 23-24
23-24 বছর এই মুহূর্তে ঠিক আছে বলুন রাজু আমি একেবারে মনোযোগ দিয়ে শুনতে চাই আপনার জীবন গল্প ছোটবেলা থেকে
জি যতটুকু মনে পড়ে একদম ছোটবেলা থেকে আমি চোখে দেখতাম আমার মার বাবার ফেসটা একটু মনে পড়ে তার আগে থেকে কি হয় এটা আমি বলতে পারবো না
তার মানে বাবা মার ফেসটা আপনার মনে আছে
জি
আচ্ছা এই কোশ্চেনগুলো এই জন্যই করছি যে ও একজন দৃষ্টি প্রতিবন্ধী এবং ওর ছোটবেলায় যে বাবা মায়ের ফেস ও দেখেছিল সেটা ওর মনে আছে তার মানে ও পৃথিবীতে চোখের আলো নিয়ে এসেছিল হ্যাঁ বলেন
জি তার আগে থেকে বলতে চাই যে আমার প্রতিবেশীর মুখে যেটা শুনছি যে আমার বাবা নাকি অনেকটা মানুষের কথা শুনত
কি করতেন আপনার বাবা
উনি কৃষিকাজ করতেন
আপনি কি পরিবারের বড় সন্তান ছিলেন
না আমি দুইজনের ছোট
কয় ভাই বোন ছিলেন আপনারা
আমরা দুই ভাই
দুই বোন ওকে ঠিক আছে মানুষের কথা শুনত হ্যাঁ তারপর
প্রথমত একটা বিয়ে করে আমার বাবা এটা হচ্ছে আমাদের পাশের বাড়িতে তারপর ওইখান থেকে কিছুদিন থাকার পরে আমার দুইটা ভাই হয় ওই মারপাটে
জি
তারপরে আমার বাবার কি অন্য একটা গ্রামে চলে আসে
জি
সেখানে সে আর একটা বিয়ে করে
আচ্ছা
মানে অন্য কেউ বলতো যে এই এই বউ তো ভালো দেখা যায় না তার আর একটা বিয়ে দিবে
ওকে
এরকম মানুষের কথা শুনত পরে সেখান থেকে বিয়ে করে আনছে আনে পরে দেখে যে পাড়ার মানুষ তো হাসাহাসি করে দুই বউ বাড়িতে
আচ্ছা তো আপনার মা কি প্রথম স্ত্রী ছিলেন
না আমার মা একদম ছোট
কটা স্ত্রী ছিলেন ওনার
ওনার চারটা স্ত্রী ছিলেন
আপনার মা সবার ছোট
জি
বলেন তারপর
তারপর কিছুদিন পরে ওটা আর কি বাদ দিয়ে দেয় দ্বিতীয় যেটা বিয়ে করে কোথায় চলে যায় এখন আমরা নিজেও জানি না পরবর্তীতে আবার একটা বিয়ে করে
আচ্ছা
সেটা হচ্ছে মাগুরার ঝিনাইদহ এলাকায় আমরা যতটুকু জানি সে মহিলাটা ছিল একটা কানে শুনতো না
আচ্ছা
মানে একটা ফান্দে পরে আর কি বিয়ে করছে তারপর ওখান থেকে বেরিয়ে এসে আবার লাস্টে এসে আর কি আমার মারে বিয়ে করে তো আমার ফুফুর বাড়িতে মার হচ্ছে নানার অংশ ছিল
জি
ওইখানে আমরা থাকতাম। ওইখানে আমার বাপ মানুষের আর কি জমি জায়গা আর কি বর্গা চাষ করত। যেমন বর্গা বলতে কি বোঝায়, যে অন্য একজনের অংশ, তা যা ফসল হতো তাকে অর্ধেক দিত, আমার বাবা অর্ধেক নিত। তা আমার মা বাবার ভিতরেই একটু জ্ঞানজাম লাগে। আমার মা আর কি ঢাকাতে এসে পড়ে।
আচ্ছা,
আসার পরে আর কি 20-25 দিন চলে যায়, আমার মা আর দেশে ফেরে না। আমরা তখন ছোট ছোট তিনটা ভাই বোন ছিলাম। আমি যতটুকু লোকের মুখে শুনছি, আমার নাকি রোগ বলাই হইতেছিল, জ্বর হইতেছিল, কাশ হইতেছিল। তো কিছুদিন পর আমার বাবা খোঁজ করে করে আমার মাকে বের করে। বের করে আনার পরে আর কি ওইভাবে চলতে লাগে। যখন আমরা বুঝি একটু স্বাভাবিক হয়েছে আর কি, বুঝি একটু, তখন আর কি দাদার বাড়িটা এসে পড়ে আমার বাবা। তখন আমি সম্পূর্ণ ভালো, আমি পৃথিবীর যে মুখটা কেমন এটা সম্পূর্ণ আমার মনে আছে, যে কিভাবে আমি চলতেছি, মানুষের মুখটা কিরকম, কোন মানুষের ফোঁসটা কিরকম, এটা আমার মনে পড়তেছে এখনো। আস্তে আস্তে বড় হবার লাগছি। হঠাৎ একদিন আমার মায়ের বোন, আমার খালা, আপন খালা, সে আসছে আমাদের বাড়িতে বেড়াইতে।
তখন আপনি চোখে দেখতেন?
জি।
আচ্ছা,
তো ওই যে আব্বা আমার এখানে এসে আবার বর্গা জমি চাষ করত। আমার বাড়ি থেকে অনেক দূর, মানে 3-4 কিলো দূরে সে জমিটা।
জি।
তো মরিচ গাছ লাগাইছিল, তো মরিচ তুলতে যাব আমরা সবাই। আমাদের বাড়ি থেকে কিছু দূর আগানোর পরে একটা প্রাইমারি স্কুল থাকে।
জি।
ওই স্কুলের মাঠের মধ্যে একটা রাস্তা আছে, আবার সাইড দিয়ে ঘুরে গেলে হয়তো 2 মিনিট বেশি সময় লাগে। তা আমরা সোজাসুজি যাচ্ছি ওই স্কুলের মাঠ দিয়ে। তখন থেকে আমার একটা ভিতরে একটা ফিলিংস কাজ করতেছে, যে ছোটকালে দেখছি যে বাসে চড়তাম, বাসের ভিতরে দিয়ে মানে গ্লাসের ভিতর দিয়ে যেরকম তাকাইলে দেখা যায় ঠিক ওইরকম দেখা যাচ্ছে,
ঘোলা
ঘোলা ওরকম দেখা যাচ্ছে।
তখন আপনার বয়স কত?
5-6 বছর।
5-6 বছর। আচ্ছা,
তা আমি ব্যাপারটা কারোর সাথে শেয়ার করতেছি না, যে আমার একটু ভয় লাগতেছে, এ কি হলো, মনে হয় তো কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাবে, আমার তো মনে হচ্ছে এরকম। তো আমি মাঠে গেছি, মরিচ টরিচ তুলছি, ওইভাবেই, আমি কারোর কাছে শেয়ার করিনি। তো বাড়িতে ফিরে আসছি, আমাকে দিচ্ছি মরিচ বাঁচতে, মরিচের ভিতরে পাতাগুলো খুঁড়তে দিচ্ছে, মানে ওইগুলো ঝেড়ে বাইরে ফেলাতে আর মরিচগুলো সুন্দর করে আলাদা রাখতে। আমি ঠিক মতো করতে পারতেছি না, আমার বোন করতেছে, আমার ভাই করতেছে, আমার খালা করতেছে, কিন্তু আমি করতে পারতেছি। তখন আমার বাবা বারান্দার পর বসা ছিল, তখন আর কি আমি বাবারে বলতেছি, আব্বু যে আমি তো চোখে দেখতেছি না। আমার বাবাটা অত মানে ব্যাপারটা আর কি মনেই নিল না, খালি বললো যে হুম এরকম বলে আর কি চুপ হয়ে থাকলো। আমি কারো কাছে বললাম একটা কথা, যে আমার ওইখান থেকে যার কি হয়েছে পরে এটা আমার মনে নেই।
আচ্ছা,
তো 2-3 দিন পরে আমার মা বলতেছে যে পোলা তো এরকম ছবি দেখতেছে না, ওরে আমি বাড়িতে চলে আসছি আমারে দেখতেছে না, তারপর ডাকাডাকি করতেছে, ও তো চোখে দেখতেছে না। বারান্দার পরে আর কি জগ রাখা হচ্ছে, ওই জগে নাকি আমি বাইজা ফুরিয়ে গেছিলাম। তখন থেকে আমার মা ঠিক পাইছে, পোলা তো চোখে দেখতেছে না, ও তো কোন ডাক্তারের কাছে নেওয়া দরকার। তখন আমরা তো অনেক গরিব, তো আমার বাবা আর কি টাকা পয়সা জোগাড় করে আমাকে বাড়ির পাশে যে ডাক্তার থাকে ওই সব ডাক্তারের দেখাচ্ছে। তো তারা ওষুধ টষুধ দিয়েছে, দেওয়ার পরে বলছে ফল টল খাওয়ান, এই ওষুধ দিলাম এতে সানি পড়ছে, কাটিয়ে যাবে। তো আমার বাবা ওইখান থেকে আয়সা পড়ছে। কিছুদিন যাই, ওইভাবে আগে যাব দেখতাম ঘোলা ঘোলা, পরে তা আরো অন্ধকার হয়ে গেছে। তো বাবাকে বলছে আব্বা এখন তো কিছু দেখাই যাচ্ছে না। তখন পাড়ার লোকে বলে যে বেশি সমস্যা হয়ে যাচ্ছে, ও অন্য কোনো এখানে বড় ডাক্তারের কাছে নিয়ে।
ওই সময় কি পড়াশোনা করতেন আপনি?
না,
পড়াশোনা করতেন না। বয়স কত ছিল আনুমানিক?
আনুমানিক আগে তো মানুষ মনে করেন যে ছোট থাকতে আর কি স্কুলে দিত না, তো 5-6 বছর।
5-6 বছর এরকম সময় ছিল, মানে এমনিতে কি পড়াশোনা করছিলেন নাকি পড়াশোনা করার বয়সই ছিল না ওই সময়টাতে?
তারা বুঝতে যে পড়াশোনা করার বয়সই হয় না।
আচ্ছা, তার মানে এরকম 5-6 বছর বয়সের ঘটনা।
জি
জি, বলুন। তারপর?
তারপরে আর কি পাশেই মাগুরা জেলা, ওইখানে নিয়ে গেল।
আচ্ছা,
তারা তো উল্টা পাল্টা বুঝ দেয়, বলে যে ভালো হয়ে যাবে, অপারেশন করান, কিছু না ডিসিশন দিয়ে তারা ওষুধ লিখে দেয়। ওষুধ লেখা দিয়ে বিদায় করে দেয়। ওইভাবে কাটতে থাকে, আস্তে আস্তে পুরাই আমি অন্ধকার হয়ে গেল। তারপরে বাড়ির পাশে আর কি যেটা বলে কবিরাজ ওষুধ,
জি,
মহিলারা দেয় গাছ গাছড়ার পাতা রস করি, ওইটা দিতে লাগলো।
ওকে,
তখন আর ওই ডাক্তার থেকে বিরত থাকলো। কিছুদিন পর তখন পাড়ার মানুষ বলে যে তোমার দুইটা ফুলা ওইটাই যদি বাদ কাপড় না দেয় এটা তো দিত যদি ভালো থাকতো।
ওকে,
একটার পর পড়াশোনা করলে আর একটার পর তো করা যেত, তোমরা ফুলাটার এরকম অবহেলা করে ফুলাটার জীবনটাই নষ্ট করে দিচ্ছ। তো এরকম প্রতিবেশীর চাপ আসত। তো আমার বাবা আবার নিয়ে গেল আমার ফরিদপুরে। ফরিদপুরে নিয়ে যাওয়ার পর তারা বলে আপনারা ঢাকা নিয়ে যান। তা আমার আব্বা কোন ঢাকা নিয়ে আনবে যে এটা তার হাতে কোনো টাকা পয়সা থাকে না। ওইখান থেকে কিছু ওষুধ লিখে দেয়, ওইখান থেকে আবার বেশ কিছুদিন কেটে যায়। যাওয়ার পরে আবার আমাদের এলাকায় একটা নাম করা হসপিটাল আছে, এটা আগে তো উন্নত ছিল না, এখন আরো উন্নত হয়েছে।
ওকে,
ওইখানে আসনি যে মধুখালী থানা মালিকা চক্ষু হসপিটাল, সবাই তথ্য দেয় যে একে অপারেশন করো। তো উনি যে তথ্যটা দিল যে না, একে অপারেশন করা যাবে না, ছোট বাচ্চায় অপারেশন করা দিলে আরো ক্ষতি হইতে পারে।
ওকে,
তো কিছুদিন বয়স হোক তারপর অপারেশন করেন। তো তখন আমাদের বাপ মার মাথায় এটা কাজ করলো না যে যত বেশি দিন যাবে তত তারও ডিস্টার্ব বেশি হবে, তখন তো অপারেশন করা যাবে না, এ কথাটা বললো না, পর ওইভাবে রেখে দিল। এরকম ভাবে চলতেছি, হঠাৎ একদিন খবর আসে যে আমার মামা মারা গেছে। আমার মা কান্নাকাটি করে, আমার খালার বিয়ে দেওয়া ছিল কামারখালি, আমাদের বাড়ির পাশে। তো ওইখানে যাই, ওইখান থেকেও সংবাদ পাই মারা গেছে। তখন তো ফোনের যুগ ছিল না, রাত তখন 8টা কি 9টা বাজে। আমরা রওনা দিই আমার নানার বাড়িতে, এটা হচ্ছে বালিয়াকান্দি। দেওয়ার পরে আর কি জানতে পারি যে মারাই গেছে। তো আমার মা ছিল হলো 3 বোন আর আমার মামা একা ছিল। 3 বোনের বিয়ে দেওয়ার পরে আর কি আমার ওই নানা মামারে নিয়ে থাকতো ওইখানে। তো আমার মামা বিয়েও করছিল একটা, তার একটা সন্তান আছে, পোলাটের বয়স ছিল আবার 1 বছর।
জি,
ওইখানে আসে পরে আমরা লাস্ট পোস্টমর্টম করে আনি। আনার পর মাটি টাটি হয়, মিলাদ মাহফিল হওয়ার পরে তা তারপর আর কি সবাই আর কি সিদ্ধান্ত নেয়। আমার মা ছিল বড়, তা বড় জামাটা গরিব, তো এর তো জমি আছে এই জায়গায় 26% একখানে ঘর উঠিয়ে থাক। তো আমার নানা রাজি হয়ে যায়। পরে আমার ওই যার 2টা খালু আছে তারা রাজি হয় না, তারা বলে যে ও থাকলে আমরা থাক। তারপরে এক এক করে আর কি সবাই চলে আসি আমরা যার বাড়িতে। কিছুদিন পরে আবার আমার নানা আমাদের ডেকে নেই, তখন আমরা চলতে লাগি ওইখানে, আস্তে আস্তে বড় হইতে লাগি। ওই যখন ওই নানার বাড়িতে আসতাম আমি আইসলাম, তখন ওইখান থেকে আমাকে অবহেলা করতে লাগে, আমাকে দেখতে পারে না। আমার বড় ভাইরা তাদেরকে ভালোবাসে, আমার ছোট বোন তাদেরও ভালোবাসে, মাঝে বোন তাদের অনেক সবারই আর কি ভালোবাসে, কিন্তু আমার পর তার কোনো খেয়াল নাই। আমি যে গোসল করলাম না, খাইলাম না,
এটাকে আপনার মা?
জি, এটা আমার মা আমাকে কোনোভাবেই টেক কেয়ার করে না।
তখন আপনি পুরোপুরি অন্ধ?
জি, পুরোপুরি অন্ধ।
জি,
আমি আমার মতনই চলি। তো আস্তে আস্তে যখন আমি বুঝতে শিখি, তখন এলাকার মানুষ আমাকে ভালো নজরে দেখে না। ভালো নজরে দেখে না বলতে কি, আমি রাস্তা দিয়ে গেলে আমার সামনে এসে দাঁড়ায় থাকতো, দেখি ও চোখে দেখে কিনা। আমি তার সাথে যাই বাইজে পড়তাম, বাইজে পড়ার পর
মজা নিত সবাই আর কি।
হ্যাঁ, মজা নিত। আমার কি আর উল্টা খেলা গালি দিত যে এই মানে কি বলবো, যে এখন আমি যদি আমার আমি
গালি দিয়ে আপনাকে বলতো যে
চোখে দেখো না, তুমি বাইজে গেছো, চোখে দেখো আবার পাপ করো, তাই না? এরকম উল্টা গালা গালি দিত। মনের ভিতরে কষ্ট লাগতো, দুই চোখ দিয়ে টপ টপ পানি ফুটতো, আর মন যে বুঝাইতাম যে আল্লাহ হয়তো কোন পরীক্ষার মধ্যে আমার ফেলছো, আমার এই পরীক্ষা থেকে তুমি আল্লাহ উদ্ধার করো, মানুষের বুঝদান করো। আমি তো চোখে দেখি না, তারপরে মানুষ বলে চোখে দেখে, তারপর আমাকে পরীক্ষা করে। তো একদিন আর একটা অবহেলার কথা বলি, তো আমি রাস্তা দিয়ে যাচ্ছি, তো একটা কি উনি মনে করবো যে যথেষ্ট ভালো মানুষের ভালো পরামর্শ দিতে পারে, সেই লোকটা গাছের একটা ডালা কাইটে রাস্তার উপর ফেলে রাখছে, হাতখানে উঁচা করে ধরছে, যেমন ভাবে ধরছে যে আমি যদি যাইতে যাই, আমি যদি এক পাওয়াটা উঁচু করে বাইজা সামনে দিকে পড়ে যাব। তো আমি যাইতেছি যাইতেছি আমি আর কি ওই ডালের লগে বাইজা দিই, বাইজা গেলে পারে। তখন আর কি বলে ও তো আসলে তো চোখে দেখে না। তো তখন আর কি আমি আমার বন্ধুদের সাথে খেলা করতাম, আমার যে মামাতো ভাই আস্তে আস্তে বড় হতে শুরু করলো। তখন আর কি একটু থেকে মানে আমার কাছে যদি একটা জিনিস থাকতো, আমি যদি ওদেরকে না দিতাম, তাহলে ওটা চিল্লানো শুরু করতো। যখনই চিল্লানো শুরু করতো, তখনই আমার মা ওই যে বাঁশের একটা গুঁড়া আছে না,
জি,
যেটা দিয়ে ওই যে ছাগল টাগল মাঠে বাইন্দা দিলে ওই খুঁটাটা গাইড়া দেয়, ওইটা থেকে আমার পা থেকে নিচের অংশ যতটুকু বাইরে যায় আর কি আঘাত করতো আর কি ওইটা দিয়ে। তো আমি ব্যথায় আর কি কারো কাছে যাইতে পারতাম না, বলতে পারতাম না, যেখানে মারতো ওখানেই থাকতাম। আমার মনে করেন যে আমার পায়ের থেকে বাড়িয়া মনে করেন যে রক্ত জমাই ফেলাইত,
এইরকম ভাবে অত্যাচার করত,
অত্যাচার করত। আমার ভাইরাও আমাকে নাম ধরে ডাকে না, আমাকে যে বিপরীত যে অন্ধর যে বিপরীত নাম ডাকছে ওইটা বলে সবাই আর কি এলাকার লোকে ডাকতো, যা আমার মনের ভিতরে খুবই কষ্ট লাগতো ভাইয়া। তারপর এলাকার কেউ নাম ধরে ডাকতো না, শুধু আমার বাবা মনে কষ্ট পাইত যে আহারে আমার ছেলেটা প্রতিবন্ধী হয়ে গেছে, তাই আমার সামনে এই নাম ধরে ডাকি, আমাকে অনেকেই বলে দেয় আমার সামনে তোমরা এই নাম ধরে ডাইকো না, ওর নাম যেটা সেটা বলে ডাইকো।
কে বলতো এটা?
আমার বাবা বলতো।
ওকে।
ওইখানে আমার আর কি আমার বাবার সাথে মারে ডেলি জর্গা লাগতো, প্রতিনিয়ত জর্গা লাগতো।
জি।
তা আমার বাবা এতটাই ধৈর্যশীল ছিল যে আমার মাকে একটা কথা বলতো না, আমার নানি বেঁচে ছিল, আমার নানির ভয়ে যে আমার মাকে একটা কথা বলতো না, আমার মা আমার বাবাকে মারতেও যাইতো তা আমার বাবা কোনো কথা বলতো না। তা আমার বাবা না সহ্য করে বাবা আর কি চলে আসতো ফরিদপুরে, সে রিক্সা চালাইতো।
আচ্ছা।
রিক্সা চালাইতো ওইভাবে আর কি বড় বাইরে দিয়ে আর কি, তখন ওর কি মাঠে খাটার মতো বয়স ওরও হয়েছিল না, যে রকম বয়স হয়েছিল না তার চেয়ে বেশি কাজ করাইতো, গরুর ঘাস কেটে আনাইতো আমার নানা, তারপরে ওই যে আগ যেটারে বলে আমাদের গ্রামীণ ভাষা আর কি ওইটার কুসুর বলে, তো ওইটার গাদি আর কি সুন্দর করে বোঝা আর কি অনেকটি কাটি দিয়ে আসতো।
ওকে।
আর বলতো তুই এটা পরিষ্কার করে এই সামনে এর পাতা যেগুলো আছে এটা তুই নিয়ে আসবি, আমি গরু এটা খাবার। তো ও কি করতো, দুষ্টামি করে পলাই পলাই থাকতো, পার্থনা কাজ পলাই থাকতো, আর ও বাড়ি একটা আসলে পরে ওকে গালাগালি করতো, মা ধরে মারত।
জি।
আমার বোনকে আবার দিয়ে দিছিল ওই মধুখালী এক মেয়ের ভাষায়।
ওকে।
তো বাসায় বোন দিয়ে আবার এতটা কাজ করাই যে বোনের দুই পাও ঘাও হয়ে যায়, তার কেউ আর কি যদি দেখে যে এত ছোট তাকে এতটা কাজ করানো হচ্ছে, দুই পাও তার ঘাও হয়ে গেছে, স্বাভাবিকের মতো হাঁটতে পারতেছে না, খুঁড়াই খুঁড়াই হাঁটতেছে। তো আমার বাবা ওইটা দেখে কান্না করে দেয় যে আমি গেছি বাইরে আমার পোলা মানে এতটা কষ্ট করতেছে, তা কান্না করে দেয়। আমার বাবা ওইখান থেকে নিয়ে আসে, নিয়ে আসলে পরে আর কি আমার নানি বলে রাগ করে, সবাই রাগ করে যে ওইখানে রয়েছে কাম শিখতেছে, তারা মালগুলি হয়তো কিছু বেতন টেতন দেবার পারে, তো তুমি নিয়ে আসছো কে, ও এখন কিভাবে চলবে আর কিভাবে খাবে। তো এরকম চলতে থাকে। তো আমার বাবা আর কি কিছুদিন আমাকে বাড়ি থেকে মনে করেন যে কম করে 10-12 কিলো, শীতের রাত্র রাত 3টা থেকে 4টার সময় উঠতেন, তো ওইখান থেকে হাঁটা শুরু করতো সকাল 8টা বাজে যেত হাঁটতে।
ওকে।
ওইখানে যাইতো কাজে, আমার নানা প্রতিনিয়ত যাইতো, তার সে ছোটকাল থেকে অভ্যাস হয়ে গেছে, সে যাইতে পারতো, কিন্তু আমার বাবা তো নতুন, আমার যে ভাইটা ছিল সেও নতুন, তারা যাইতে পারত না, ডেলি যাইতে হইত, না গেলে আমার নানি আমার মা সবাই বকাবাজি করতো যে কাম করবা না, বসে বসে খাইবা, চলে কিভাবে।
ওকে।
তো আমার বাবা করতো কি আমি তাহলে এদিক কাজ করে খাই, কিন্তু পাইতো না কোনো কাজ।
আচ্ছা।
ওইখানেই যাইতো হইতো, আর বলতো ওইখানে এখন শীতের সময় এখন বেতন বেশি ওইখানে।
আচ্ছা।
ওইখানে গেলে ঘরে 150 টাকা পাইলে আর এইখানে কাম থাকতো 100 টাকা, 50 টাকা বেশির জন্য মা আমার নানি সবাই আর কি টর্চার করতো ওইখানে যাওয়ার জন্য, সে সকাল 4টা থেকে 8টা পর্যন্ত হাঁটতে হতো 4 ঘন্টা। তা আমার বাবা কিছুদিন করার পরে তারপরে বাকি আমার বড় ভাই দিকে তো প্রতিনিয়ত ওই কাজটাই করাইতো।
ওকে।
আমার বাবা ওইখান দিয়ে মানে কাজও করে আসতো, তারপরে বাসায় আসলে অনেক বকাবাজি করতো আমার মা।
আচ্ছা।
করার পরে আমার বাবা ধৈর্য হারা হয়ে আবার ফরিদপুরে চলে আসে, ফরিদপুরে চলে আসে রিক্সা চালাই, তারপরে দেখে যে অনেকদিন আসে না আমার বাবা, আমাকে পাঠাই দেয় আবার আমার দাদির বাড়িতে, এবারে ওইখানে একা একা থাকি, কেউ আমাকে আগে ছোটকালে যারা খেলার সাথী ছিল তারা খেলতে সাথে নিত, কিন্তু এখন তারাও নেয় না, আগের মতো তারা চলো, আমি একার মতো একা থাকি। তারপর ওইভাবে থাকতে থাকতে এখন দেখার কেউ নাই, আমি যে 2-3 দিন গোসল করি না এটা তো কেউ দেখার কেউ নাই, খাই না ঠিক মতো, এটা দাদি যদি একবার খাবার দিত খাইতাম, না দিলে নাই। ছোট কাকি আমার তখন আমার কাকা বিয়ে করছিল, তো আমার ছোট কাকি দেখে শুনে খাবার দিত, আমার ছোট কাকি আমাকে আদর করত, তো তখন আমার কাকারও গরিব, তখন আমাকে খাবার দিবে কিভাবে, আমার তখন আমরা দুই ভাই এখানে, তো আমার আব্বাই আইছিল, আসার পরে ওইখানে আবার আমাদের নিয়ে গেল, কিছুতে কিছু হইলে পারে আমার মা ওইভাবে আবার যখন যা পাইতো তখন দিয়ে আমাকে মারত।
আমরা এই জায়গাটিতে ছোট্ট একটা বিরতি নিব প্রিয় শ্রোতা, মাত্র 4 মিনিটের, আপনারা শুনছেন রাজু, সে দৃষ্টি প্রতিবন্ধী, তার জীবনের গল্প, একটা হার না মানা সাহসী সৈনিকের জীবনের গল্প। আমরা সমাজে তাদেরকেই হাইলাইট করি যাদের সাকসেসটা চোখে দেখা যায়, আমরা সমাজে তাদেরকেই হাইলাইট করি যাদের সাফল্য মোটা অঙ্কে চোখে দেখা যায়, কিন্তু আমি আজকে এমন একজন হিরোকে আপনাদের সামনে হাইলাইট করছি যার সাফল্য ইতিহাসে লেখা থাকবে না, যার সাফল্য মোটা বইয়ের পাতায় লেখা হবে না, যার সাফল্য কেউ কোনো স্টুডেন্ট স্টাডি করতে গিয়ে তার সাফল্য পড়বে না। কিন্তু এটা একটা জীবন, সৃষ্টিকর্তা প্রদত্ত জীবন, এবং এই জীবনে তার জিরো কিংবা মাইনাস পজিশন থেকে সে আজকে যে জায়গাটায় এসে সম্মানের সহিত জীবনযাপন করছে, সেটা আমার অনুষ্ঠানের জীবনের গল্প। অ্যান্ড আই রিয়েলি প্রাউড ফর দ্যাট যে এই মানুষগুলোকে আমি অন্তত এরকম একটা ন্যাশনাল মিডিয়াতে আনতে পেরেছি। ছোট্ট একটা বিরতি নিব মাত্র চার মিনিটের, চার মিনিট পরে আমি আর জি কে প্রিয়া আবারও ফিরে আসছি।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
চার মিনিট পর আরো একবার স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আর জি কে প্রিয়া রয়েছি আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। আমাদের এখানে জীবনের গল্প বলার জন্য আছেন রাজু ও দৃষ্টি প্রতিবন্ধী। আমরা ওর জীবন গল্পে আবারও ফিরছি যেখানটায় ছিল।
তারপর আমার মা আর কি যেটা পাইতো ওইটা দিয়ে মারত। আমি একটা জিনিস লক্ষ্য করছি যে পাড়ার অন্য পোলাবান্ধব তার বাবা মায়ের মারলে পারে অন্য মহিলারা ঠেকাইতে যাইতো, ঠেকাইতো, মারতে পারত না। কিন্তু আমার যখন মারা হইতো তখন আমাকে কেউ ঠেকাইতে আসতো না, কেউ আমার বাড়িটা তো সাহসে আসতে পারত না, আমার মার কাছে তারাও ঠেকাইতে পারত না। আর আমার নানি হয়তো মাঝে মধ্যে ঠেকাইতো, সে এখন মারা গেছে, তার আত্মার মাগফিরাত কামনা করছি। এক পর্যায়ে আমি কিছুটা বুঝতে শিখলাম, তো আমি মনে করলাম যে আমার বাবা মা তো আমাকে কিছু করে দেবে না, আর আমার ভাই বোন তারা যদি বড় হয়ে আমাকে যদি না দেখে তখন আমি কি করব। চিন্তা করতে লাগলাম যদি কোন শিল্পী যদি আমি হইতে পারি হয়তো আমি নিজের পায়ে দাঁড়াতে পারবো। তখন পাড়ায় আর কি অনেকে ট্যাপ বাজাইতো, রেডিও বাজাইতো, তখন আমি যাই যে ওটা বসে বসে শুনতাম।
আচ্ছা,
তো ওইখান থেকে আমি ভালো একটা শিখতে পারি না, কারণ রেডিওতে প্রচার করা হয় ওটা তো আর অনেকদিন প্রচার করা হয়, ওটা আমি শিখতে পারতাম না। তো আমি চিন্তা করলাম এটা তো হবে না, কারণ আমি যদি গান শিখতে চাই তাহলে আমার একটা মাস্টার ধরাইতে হবে, কাউকে ধরাইতে হবে, আমার পরিবার থেকে হেল্প লাগবে। কিন্তু আমার পরিবার থেকে তো আমাকে শুধু অবহেলায় দিচ্ছে, কোনো হেল্প তো দিচ্ছে না, তো এটা আমার দেওয়া হবে না। তখন আমার কাছে 100 টাকা ছিল। আমি আবার আমাদের পাশের বাড়িতে যে ওনার অনেক সম্মান করে মানুষ, আমিও করি, শ্রদ্ধেয় মানুষ, নাকি আমি অনেক সম্মান করি, অনেক মনেতে ভালোবাসি, উনি আমাকে ভালোবাসে। তো উনি আমাকে বলতো এই তুই কাজ করতে পারবি না, কর দিয়ে পারিস কিনা, যদি তুই করতে পারিস তাহলে তোর তোরই ভালো, তুই যদি মরিচ তুলতে পারবি। আমি কই যে না ভাই, আমি তো মরিচ তুলতে পারবো না, কারণ মরিচের ফুলটাও ফেলে দেওয়ান, কারণ ওইটা তো আর আমি দেখতেছি না, মরিচের ফুলটাও যদি ফেলে দেয় তাহলে ওই ফুলটাতে আপনার লস হয়ে যাবে, ওইটাতে আর মরিচ ধরবে না। আর যারা ভালো ছিল তারা দেখে দেখে যারা ভালো বাতি হয়েছে ওইটা তুলতো, কিন্তু আমি তো ওইটা পারবো না ভাই, কাজ তোরে দিয়ে তো কিছু করান যাইতেছে না, যদি এমন কিছু করান যেত তোর নিজের কামাই তুই নিজে করে খাতে পারতি, তোরে দিয়ে তো কিছু করান যাইব না। তো একদিন বলে দুষ্টামি করে বলে যে এই তখন শীতকাল তুই করে আমাদের ওই আর কি পুষ্কনি চালায় আর কি ধান বুনিছে, ধান বোনার পরে কয় ওই চারাগুলো তুই তোলে গিয়ে দেখে দেখ পারিস কিনা। তো ওই চারাগুলো তুলি কিন্তু আমি তুলতে পারি না, যাও বা তুলি। তখন উনার ছেলে আর কি ছোট ছেলে হেল্প করে আর কি, যেহেতু আইসে পড়ছে অনেক অন্য অন্য মেয়েরা আছে তুলতেছে, অন্য অন্য ছেলেরা আছে তারা রাগ করে, ওর আনছিস কাউকে তুলতে পারে, ও তো তোর তোলার নষ্ট করতেছে। তখন ও আমাকে হেল্প করে, ও আমি তুলি ও আর কি বাইন্ধে দেয়, মোটাটা বাইন্ধে দেয়।
আচ্ছা,
এরকম করে করে আমি আর কি 100 টাকা জুমাই। মাথার ভিতরে একটা জিনিস আসে যে আমি দোকান করব, দোকান করব 100 টাকা দিয়ে। তো আমি বাজার থেকে একটা পুলারে দিয়ে কিছু সদায় আনে, খোরা বিরিয়ানি, খোরা চকলেট আনে আর কি, আমাদের এলাকার মানুষ কেউ মেনে নেয় না, তোর কাছ থেকে বেশি নিয়ে যাবে, টাকা নিয়ে যাবে বেশি। আমি কই যে মানুষ বেশি নিয়ে কি করবে, আমার 2 টাকা মারি খেয়ে বড় লোক হবে না। আর আমি এমন ভাবে দোয়া করি যে আল্লাহ ওকে যেন এই মনটা কখনো না দেয়, আর যদি ওবার নিয়ে থাকে তাহলে ওটা আমার লস হবে না।
ওকে,
আমার মনে এটুক সাহস ছিল। তখন আমি করতে লাগলাম, করতে 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 এক পর্যায়ে আর কি অনেকগুলো সদায় হইল। এর ভিতরে একটু বলি, আমার ভাই তখন বিয়ের বয়স হয়ে গেছে, আমার বোনটাও তখন বিয়ের বয়স হয়ে গেছে, তখন আর কি বাড়ি ভাড়ার লোকজন আসে সদায় নিতে। তখন আমার আব্বা বলে দেয় যে কি মেয়ে বড় হয়ে গেছে, তো বাড়ি ভাড়া এরকম সেমরারা আসে সিগারেট নিতে, তুমি এগুলো বন্ধ করো। তা আমি কি করি, যেহেতু সিগারেটের জন্য আসে তাহলে আমি সিগারেটটাই বেসা বন্ধ করি, অন্যগুলো বেশি। তা আব্বার কিছু বলে না। যে একবার যাই বড় ভাই বিয়ে করে, একটা ট্র্যাফে ফেলে আর কি বিয়ে করে,
বড় ভাই,
বড় ভাই,
ওকে,
মানে পাশের গ্রামে একটা মেয়ের সাথে সম্পর্ক করে, ওই মেয়েটা এমন এক জায়গায় ডেকে নিয়ে যাই ওইখানে ওই মেয়েটার সাথে অন্য অন্য পোলাপানের হাত ছিল, মানে ওকে বলা হয় যে আমি ওইখানে ওর নিয়ে যাব, তোরা আমাকে ধরে বিয়ে দিয়ে দিবি।
ওকে,
নিয়ে যাই, যে পান গাছ টাছ হয় না এলাকায় পান লাগাই, নিয়ে যাওয়ার পরে আর কি আমার ভাইকে যখন নিয়ে যাই তখন ওই যারা আর কি পাহারায় ছিল তারা এসে ধরে ফেলে। আমার ভাইকে যেভাবে পাইছে ওইভাবে ধরে আনছে, ওইভাবে ধরে আনছে আর কি, কোনোভাবেই আর কি তাকে পোশাক পরানো হয়নি, বাড়িতে আর কি ওই মেয়েদের বাড়িতে নিয়েছে। তখন আমার ভাইকে বলে যে তুই বিয়ে করবি, ও বলে যে আমার বাবা মার কাছে শুনে। তখন বলে যে ওই এখানে আইসিস তোর বাবা মা এখন জানবি কা বিয়ে করবি তুই। তখন ওই মেয়েকে বলে তুই বিয়ে করবি, হ্যাঁ বিয়ে করবো। এক পর্যায়ে আমার ভাইকে অনেক মারা ধরা করে, প্রথম না স্বীকার করে পরে আবার স্বীকার করে যে আমি বিয়ে করবো। এটা যে প্ল্যান ছিল ওই মেয়েটার এটা আমার ভাই জানত না, তো পরে স্বীকার করে আমি বিয়ে করব। তো বাবার জানানো হয় যদি ওর বিয়ে না দেন তাহলে ওকে আমরা জেলে দিয়ে দেব।
বাবাকে তো জানানো হয়?
জি, আমার বাবাকে জানানো হয়। আমরা থাকি আমার নানুর বাড়িতে, যেখানে আমাদের থাকার জায়গা নাই, তা আমরা ওর বিয়ে দিয়ে কই রাখবো, তারপরেও জেলে আর কি দিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে যায় যদি ওর বাবা রাজি না হয়। মানে মেয়েদের পক্ষ থেকে সবাই রাজি হয়ে যায় জেলে দিয়ে। পরে আমার বাবা রাজি হয়ে যায় বিয়ে টিয়ে দেওয়ার পরে, তা ওর সাথে আমার বাবার আর কি মিল করাইতে চায়, কিন্তু আমার তাই মিল করে না, করে না। এই কারণে আমরা গরিব, আমাদের বাড়ি আসার কোন জায়গায় নাই, মেয়েকে আর কি কোনো পরিচয় দিতে চাই না, মেয়েটা একবারে আমাদের কাছে দিয়ে দিতে চাই। তারপর আমার বাবা ওইভাবে অপমান হয়ে চলে আসে, পরিচয় করে না। পরে আর কি যতই দিন যায় ততই আমার ওই ভাবির আমার মার সাথে খুব আচরণ খারাপ হয়ে যায়। প্রথমত আমার মা অনেক ভালোবাসে ওই মেয়েটাকে, কিন্তু আস্তে আস্তে ওই মেয়েটা আমাদের কি অবহেলা করা শুরু করে, কারোর সাথে পটে না, পাড়ার কেউ সাথে পটে না। আমার মা যদি মনে করেন যে পাড়ায় যাই, ঘরটা তালা মেরে রেখে আসে, মাঝখানে পার্টিশনের বেড়া আছে, বেড়ার ভিতর দিয়ে হাত দিয়ে ওই খাবার টাবার যা আছে সব নিয়ে নেয়।
আচ্ছা,
কিন্তু আমার মা বুঝতে পারে না। আমার দোকান থেকে ওরকম মানে আমার সাথে আর কি এন্ট্রি করে ওরা ওর দোকানে মাল উঠেছে, দেখি ঘরের ভিতরে সদাই আনছে, আমাকে বেচতে দেবে না। কিছুদিন পরে ওরটা থাকে না, আমারটা থেকে যায়। পরে আমার থেকে মাল যা আছে জিনিসপত্র করবো আর কি লুকায়ে ওর ঘরে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে কিছুদিন আর কি ওইভাবে থাকে। পরে আমার ভাই ঢাকায় এসে পড়ে, ঢাকা আসার পরে ভাইয়ের সাথে খুব আচরণ খারাপ করে। আমার ভাইয়া অনেক ঢাকায় নিতে চাই, ও আসে না, ও বলে যে আমি আবার পড়াশোনা করব। তো সবাই বলে পড়াশোনা করবে ভালো দিক, কিছুদিন ওইভাবে পড়াশোনা করতে থাকে। আমার ভাইয়া পরে বাড়িতে আসে নিতে ওরকে, কিন্তু ও যায় না। পরে আর কি তিনবারের মাথায় ভাইয়া বলে যে আমি বিয়ে করে ফেলেছে। কোথায়? এটা হচ্ছে রাজবাড়ি মাটিভেড়া এলাকায়। ওইখান থেকে ওইভাবেই আমার ভাবি তো চলে গেল। যার পরে আমি আমি দোকানটা রাস্তার পাশে নিতে আর একটা ঘর তুলে রাস্তার পাশে নিতে চাই। ব্যবসা চলতে থাকে। আমার ওই 100 টাকা থেকে আমি দোকানে 24টা টিন আরো কয়েকটা কম হবে হয়তো 20টার মতো, এই টিনগুলো সংগ্রহ করে আমি একটা দোকান, ভালো মতো একটা দোকান 4,000 টাকা খরচ করে একটা দোকান তৈরি করি। তো ভালোই চলতে লাগে, চলতে লাগে। এক পর্যায়ে পরে দ্বিতীয়ত হয় কি যে মহল্লার কয়েকটা ছেলেপেলে আছে আমার দোকান থেকে সরাতে লাগে সবকিছু। আমি এটা বুঝতে পারি না, বাকি খায় অনেক, প্রথমত দিয়ে দেয় পরে যা দেয় না। ছোট দোকান, এক একজনের কাছে 200-300 করে টাকা পাইলে, যদি 5 জনের কাছে পাই 300 করে হলো 1500 টাকা। এই 1500 টাকায় আমার ওই ছোট দোকানে অনেক চালান আর কি। তো অনেক ওই চালানটা আমার থাকলে আমি ভালো মতো আরো সদায় আনতে পারি, কিন্তু কেউ দেয় না ওটা, সবাই অবহেলা করে। পরে আস্তে আস্তে আমি কি চিন্তা ভাবনা করি যে আমি দোকানটা বাজারের সাইডে কোথাও নেই, যেখানে মানুষ নগদ খাবে, আমাকে বাকি দিতে হবে না। তো আমার পাশের বাজারে আছে একটা দোকান, ওনার কাছ থেকে আমি সদায় আনতাম, মহাজন বলে আমি সম্মান করি, উনি আমাকে অনেক ভালোবাসে। তো উনি আমাকে একটা দোকান নিয়ে দেয়।
আচ্ছা,
তো বলে যে দোকানের সামনের জালি লাগাবি, জালি বলতে মানে মানুষ হাত ঢুকাইতে পারে না।
আচ্ছা,
একটা নেট বলে আর কি সুতার,
মানে যাতে করে কেউ চুরি করতে না পারে।
না না।
আচ্ছা,
তো ওইখান ওইটা লাগাবি আর হচ্ছে যে তুই তখন আমাদের
দোকান নিয়ে দেয় মানে
আমার
জিনিসপত্র,
আমার জিনিসপত্র নিয়ে আমার কি ভাড়া দিয়ে দেয় আমার।
ও আচ্ছা আচ্ছা,
জিনিসপত্র আমার, কিন্তু ওইখান থেকে ওই মালিক আর কি আমার থেকে মাস গেলে ওই দোকানের ভাড়াটা নেবে।
জিনিসপত্র আপনার কিন্তু দোকানটা অন্য মালিকের, তাই তো?
দোকান না,
কিসের দোকান ছিল ওটা?
প্রথমত টেলার্সের দোকান ছিল, পরে ওটা সরাই ফেলা করা।
না না, আপনার কিসের দোকান ছিল?
আমার মুদি দোকান।
মুদি দোকান। আচ্ছা,
মুদি দোকান পাশাপাশি আর কি আমাদের এলাকায় বিদ্যুৎ থাকতো না, ওইখানে বিদ্যুৎ আসছিল। তো অনেক ফোন টোন আসে, তো ওইখানে চার্জ দিলে আমাকে 2 টাকা করে দেওয়া হয়তো। দু একদিন যাওয়ার পর তখন দোকানে ভালো মতো সদাই উঠায় নাই, কিছু উঠায় নাই, এবার মোবাইল চার্জ দিতে থাকি, কিছুদিন পর আর কি জিনিসপত্র আনবো দোকানে, এর ভিতরে আর কি ভালোই আমার দিন 30-40 টাকা ওই মোবাইল চার্জে। তো ওইখান থেকে পরে একটা মধ্যম বয়সের লোক, তো ওনার একটা মোবাইল আমার কাছে দিয়েছে চার্জে দিতে, উনি দিয়ে গেছে চার্জে। উনি আমার ঘরের ভিতরে ঢুকে, ঘরের ভিতরে ঢুকার নিষেধ, আমি সবাই বলে দিচ্ছি ঘরের ভিতরে ঢুকবেন না।
আচ্ছা,
উনি ঘরের ভিতরে ঢুকে মোবাইলটা নিজে চার্জে দিছে।
আচ্ছা,
পরে এসে বলতেছে চার্জ তো হয় নাই, কি করব। আমি কই যে আপনি নিয়ে যান, না হলে সকালে নিয়ে।
আচ্ছা,
তো উনি বলে যা আচ্ছা, ফোনটা আমি রেখে গেলাম। রেখে যে উনি ওই জায়গায় তারা থাকে এটা আর আমি বুঝতে পারি না। তো ওইখানে আমি হাত দিয়ে দেখছি মোবাইলটা আছে, আমি রিংটোন বাজাইছি সেটটা, যে মোবাইল সব ঠিকঠাক আছে কিনা, নষ্ট মোবাইল দিয়ে গেল কিনা।
জি,
যে না দেখি মোবাইল ঠিকঠাক আছে। ওইখানে আর কি ঘুমানোর জন্য আর কি ডিসিশন নিয়েছি।
ওকে,
তো আমি ঘুমানোর জন্য ডিসিশন নিয়েছি আর কি, বিছনা ঠিক করতেছি এখন, পরে বিটাদা আর কি মোবাইলটা নিয়ে, মানে মাঝখানের পার্টিশন ছিল না, মানে অন্য দোকান দোকানওয়ালা বলছিল তুমি দোকানটা উঠাতে লাগো, পরে আমি পার্টিশনের বেড়াটা দিয়ে দেবো। উনি ওই সাইডে যা খায় থাকে, খায় থাকলে পরে এখন মোবাইলটা নিয়ে যাই ওই পার্টিশনের যে খুঁটিটা আছে, ওই খুঁটিটার সাথে ওনার একটু টাচ লাগে, আমি এটা বুঝতে পারি।
জি,
বুঝতে পারি। তখন বিছনাটা ঠিক করার আগে রেখেই আর কি ওনার মোবাইলটা দেখি নাই, তখন আমার মাথায় হাত, মোবাইলটা ছিল, এখন তো দোষ পড়বে আমার।
রাইট,
তো আমি মোবাইলটা নেই, আমি চিল্লা ফাল্লাও করতেছি না, যে গোপনে যদি জরিফানাও দিতে হয় তারপর আমি জরিফানা দিয়ে দেবো, কিন্তু আমাকে যদি এখন জানানো হয় যে মোবাইলটা হারাই গেছে, তখন তো আমার দোকানই করতে দেবে না, যে এই মোবাইলটা ও এখন হারানো শুরু করছে, তো এখন দোকানে দেওয়া যাবে না ওকে, বেশি করে রকমের গ্যাঞ্জামা লাগিয়ে দিবে। তো আমি এইটার ভয়ে আর কি ওইটা লুকাই, লুকাইয়া বলি যে মোবাইল তো আপনি দিয়ে গেছিলেন, মোবাইল তো আমি ধরিও নাই, আপনি কি নিয়ে গেছিলেন নাকি থেকে গেছেন তো আমি জানি না, এটা আমি লুকাই। লুকানোর পরে উনি আবার হঠাৎ করে বলে কি যে মোবাইল যে তুই ঠাসাঠাসি করলি। তখন আমি ওই সময় আর কি কথা বলি না, না বলার পরে এখন সবাই বিচার দেয় যে ওই নেছে মোবাইল। তখন আমি এটা খেয়াল করি যে আমি মোবাইল ঠাসছি, তুমি চলে যাওয়ার পরে তুমি কিভাবে জানলে, নিশ্চয় তুমি ঘরের মধ্যে খারাইছিলে, তুমি মোবাইলটা নিয়েছো। আমি ওনাকে দোষারোপ করি, কিন্তু কোনোভাবে কেউ মানে না। উনি আবার ওই এলাকার অনেকটা শক্তিশালী মানুষ ছিল, যে কোনো মুহূর্তে আমাকে মারতে পারে, যে কোনো মুহূর্তে গ্যাঞ্জাম লাগা দিতে পারে। পরবর্তীতে ওনাকেই সম্মান করলো যে আপনি মোবাইলটা নেন না, মোবাইলটা ওই নিয়েছে, আমাকে দোষারোপ করলো। তো আমি কি বলবো, ওখান থেকে আমি কিভাবে বের হয়ে আসি এটাই মাথার মধ্যে চাপ দিছে। উনি বলে যে 2200 টাকা দিয়ে মোবাইল কিনছি, তুমি পারলে 500 কম দাও, আমাকে টাকা দিয়ে দাও। তখন আর কে ভাইয়া যে পুরন টুরন সেট 300-400 টাকা হইলে পাওয়া যেত, ওই ধরনের সেট পাওয়া যেত। আমি বলি ওই তারটা দিয়ে দিই, ওই তারটা আমার কাছে ছিল, আমার ফোন যেটা ওইটা ছিল আমার। আমি বলি এটা একটা দিয়ে দিই, কয় ভাঙ্গা ফোন আমি চালাবো না, টাকা দাবি করে, ফোন দিবে না, তখন টাকা দাবি করে। আমার পুঁজি অল্প, আমি টাকা দোকানে মাল উঠবো না, ওই জরিমানার টাকা দেবো সবাইকে। পরে ডিসিশন নেয় যে ওরকে বের করে দিই, হ্যাঁ ওকে বের করে দিই, জরিমানার টাকাটা নিয়ে ওকে বের করে দিই, বাজারে থাকলে অনেক গ্যাঞ্জাম হবে। তো পরে আমাকে মানে ওইখানে যা যা জিনিস ছিল, একটা টেবিল ছিল, ছোট্ট একটা টুল ছিল, মানে কারেন্টের জিনিসপত্র যা ছিল সব ওরা আটকাই দিল। আমাকে বলল 5 দিনের ভিতরে তুমি এই ফোনের টাকাটা আমি ফোনটা নিয়ে দিয়ে দেবা। আমি তো ওইখান থেকে বের হওয়া আসার জন্য বলছে ঠিক আছে আমি দেব। তখন আমি ওইখান থেকে কি করবো, আমাকে এলাকা থেকে বলা হয় তুই ওইখান থেকে দোকান নিস না, তুই পরের পরবর্তীতে সমস্যা হবে। পরে আমি ওইটা মাথায় না হয়নি, আমার মতো আমি এগোতে লাগলাম, ঠিক আছে তো আমার মতো আমি এগোতে লাগে, আমি আর কি কারকম বাধা শুনি না। পরে দেখি সেটাই হয়েছে, এখন আমি এলাকাতেও মুখ দেখাতে পারতেছি না, দোষারোপটা আমাকেই করা হচ্ছে, ওই মোবাইলটা নিয়েছে। তো আমি কি করব, আমি অন্য রাস্তা দিয়ে, মানে আমাকে এলাকা ছাড়া অন্য রাস্তা দিয়ে আমি আমার বাড়িতে ঢুকে, বাড়িতে ঢুকার পর আমি ডিসিশন নিই যে আমি বাড়িতে থাকবো না, আমাকে মারা ধরা হয়, এলাকার মানুষ অবহেলা করে, আমি বাড়িতে থাকবো না, আমি দূরে কোথায় চলে যাব যেখানে আমাকে মানুষ আদর করবে। তো আমি কি করব, আমি ছোট্ট একটা ব্যাগ, আমার বোনের স্কুল ব্যাগ আর কি, ওটার ভিতরে কিছু কাপড় টাপড় ঢুকাই, আমি ওটা আমার জামার ভিতরে করে নিয়ে আসি। নিয়ে আসার পরে পথে বাবার সাথে দেখা হয়, বাবা বলে কথাই যায়, আমি কই মসজিদের দিকে যাই, তো বাবা ওইদিক চলে যায়, মসজিদের দিক চলে যায়, আমি ওইদিক থেকে আগতে লাগি। তো বাবা বলে যে তুই ফিরে যা, তুই এখন নামাজ, তো ওই দিন আবার ছিল সবে বরাতের রাত্র, তুই ফিরে যা, নামাজ পড়া লাগবে না, ওইদিকে আগাতে লাগে। তো আব্বা তখন আর কি ভ্যান চালাইতো, তো আব্বা তো ভ্যান চালাই ওইদিক চলে গেছে, আমার বাবা চলে গেছে। তো আমি আবার ওই দিক থেকে আবার পিছন দিকে ব্যাক করি, করে আমি আমার পথে আটতে লাগে। আবার আমি ইস্তানে আসি, আসি ওইখান থেকে গ্রাম বাংলায় উঠি। উঠার পরে আমাদের এলাকায় যে গাড়িগুলো চলে, নাম দেয় গ্রাম বাংলা, নতুন গাড়িগুলো চলে, ওইখান থেকে ইঞ্জিলের গাড়িতে উঠি। উঠার পরে আমাদের মধুখালী বাজার আসি। আসার পরে তো ওইখান থেকে আমি গাড়িতে উঠে ফরিদপুর মেন টাউনে চলে আসি। তখন রাত 9টা 10টা বলে, এখন কি করব, কোথায় যাব, আমার তো জ্বর জায়গা নাই, আমি কোথায় রাত কাটাবো, কোন মসজিদ খুরসি পারছি না।
জি,
সবাই বলছে ওইদিক মসজিদ আছে, ওইদিকে যাও, ওইদিকে যাও, ঘুমাও, এখানে ঘুমান যাবে না। এখানে হোটেলের একটা ব্রেঞ্চ আছে, হোটেলটা বন্ধ হয়ে গেছে, মানে হোটেলের সাথে একটা যে দোকান, ওই দোকানটা বন্ধ হয়ে গেছে, ওই দোকানে ব্রেঞ্চের উপর আমি শুয়ে রয়েছি। রাত মশার কামড় খাসছি কিন্তু ঘুম আসছে না, সারা রাত আমি জাগনা ছিলাম, কিছুটা ঘুমাইছিলাম, পরে আর কি মশার কামড়ে জাগনা সজাগ হয়ে যায়।
ওকে,
কি করবো, ওইখানে একটা ভালো ভদ্রলোক ছিল, জুতা বেচত, তো আমার পায়ের জুতাটা ভালো ছিল না, তো উনি আমাকে জুতাটা চেঞ্জ করে দিল, আর অনেকটা হেল্প করলো, টয়লেট ময়লেট ওইখানে দেখাই টেখাই দিল, উনি আমাকে ভালো একটু হেল্প করলো। তো একটা জিনিস বলতে ভুলে গেছি, যেদিন আমি ঘুমাই ওটা ছিল পরের দিন, প্রথম দিন আসছি আর কি, ওই সবে বরাতের রাত্র ছিল, তো আর কি গোরস্থানে আর কি অনেকে আর কি কবর জিয়ার করতে আসতো।
জি,
তো ওইখানে আমি বসে থাকি, আমার মতো আমি বসে থাকি রাত কাটাই, কিন্তু ওইখানে আর কি যারা কবর জিয়ারত করতে আসে ওইখানে আসে অনেক লোকে আর কি টাকা দেয়, যারা বসে টসে থাকে তাদেরকে টাকা দিয়ে দিয়ে হ্যান্ডশিপ করে যায়, কেউ আবার কেউ দোয়া চেয়ে যায়। তো আমি ওখানে বসে থাকি, আমি অনেকগুলো টাকা পাই, 300 মতো টাকা পাই।
আচ্ছা,
টাকার পরে এক রাত্র আমি জাগনা থাকি, পরের রাত্র আর কি আমি ওইভাবে হোটেলে মশার কামড় গিয়ে থাকি। থাকার পরে তো আমি কি করবো, আমি এখন কোথায় যাবো, বাড়িতে তো ব্যাক করা সম্ভব না আমার জায়গা থেকে। তো আমি ওইখান থেকে মনে করলাম ঢাকা চলে যাবো, ঢাকা যেয়ে আমি কিছু একটা করে খাই, চায় খাই আর যেভাবে খাই কিছু একটা করে খাই, আমার তো পেট বাঁচাতে হবে, আমার তো শরীরটাও শুকায় আসছে। আমি দৌলতদিয়া আসি, দৌলতদিয়া আসি ওইখান থেকে ফরিদপুর থেকে। দৌলতদিয়া আসার পর আমার হাতে 300 টাকায়, আমি মনে করি যে এখন 60-70 টাকা লাগবে যদি খাইতে, যদি আমি পরে ঢাকার মেন টাকায় যদি না যেতে পারি এই টাকা দিয়ে তখন আমি কি করবো। তা আমি একজনের বলি, ভাইয়া আমার তো অনেক ক্ষুধা লাগছে, মানে সরমে বলতেও পারতেছে যে ভাই আমাকে অনেক ক্ষুধা লাগছে, আমার 10টা টাকা দিবেন আমি কিছু খাই।
ওকে,
উনি বলে যে আচ্ছা, হোটেলে উনি আমাকে নিয়ে দিয়ে আসে, বলে যে তুমি খাও, বিল যা লাগে আমি দিবান।
আচ্ছা,
পরে আমি খাই, খাওয়ার পরে বাইরে এসে দাঁড়ায় থাকি, পরে এক ভদ্রলোক হোটেলে ঢোকে, ঢোকার পরে আমাকে বলে যে ভাই এটা কে দাঁড়ায় রয়েছে, আমার ব্যাগ ট্যাগ নিয়ে হয়তো দৌড় দিতে পারে। তো হোটেলের কর্মচারীরা আমাকে আনতে দাঁড়ায় দেয়, বলে হেই দূরে যাও, ওদিকে যাও, তুমি এখানে দাঁড়িয়ে রয়েছো কেন। মনের ভিতরে কলিজার ভিতরে কষ্ট নিয়ে আমি লঞ্চ ঘাটে আইসা করি, লঞ্চ টঞ্চ পার হই, পার হয়ে আসার পরে আমি, তখন আমার ভাই আর কি নতুন বিয়ে করে ঢাকাতে থাকে, এখানে আমি আইসা পড়ি। তখন আমাকে ভাই আমাকে রিসিভ করতে চায় না, মানে আমার নতুন ভাবি হয়তো কিছু মনে করবে যে এরকম প্রতিবন্ধী এর নিয়ে থাকবো, আমাকে রিসিভ করতে চায় না, সবার দাঁড়াই থাকি ওইখানে। তো দাঁড়াই থাকি, আমাকে পরবর্তী সময় আমাকে রিসিভ করা হয়, আমার ভাই আসে আমাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমার ভাই ভাবি দেখি আসে, বলে যে তার আগে বলতে ভুলে গেছে, আমার ভাবি নতুন ভাবি আমাকে বাড়িতে আসে আমাদের সাথে দেখাও করে গেছে। তো ওইখানে আসে আমার সাথে কথা বলে না ভাবি, তো কথা বলে না কিছু, ওই দিনটা গেল, তার পরের দিন কথা বলে। তো বলতে থাকে আমার ভাই তো ওই যে বাইফেল থেকে মাছ কিনে নিয়ে মহল্লায় বিক্রি করে, বিক্রি করে। তো আমার ভাই দেখি যে আমার প্রতি একটা ভালো টান আছে, যে আমার জন্য মাছ ট্রাস নিয়ে আসে, যেটা মনে করেন যে বিক্রি করে কিছুটা রেখে দেয় ওইটা আমার জন্য নিয়ে আসে, খাবারটা আমার খাওয়ানোর জন্য। কিছুদিন 5-6 দিন যাওয়ার পরে আমার ভাবি আর কি বলতে লাগে, চাল তো ফুরে আসছে, কি বলবো, ও তো যাচ্ছে না, ওকে কিছু একটা করো, এভাবে তোর খাওয়ানো সম্ভব না। আমাকে ভাবি ওইটাকে বলে, পরে আমি বুঝতে পারি।
ওকে,
আমার ভাইও আর কি আমার ভাবির দিকে আর কি মানে কথাগুলো, ভাবির কথাগুলোই কাজে লাগে।
আচ্ছা,
আমার ভাবির কথাগুলোই শুনে। তো আমার ভাইয়া তখনই বলে যে এই তুই কি করবি, কাল যাবি না পরশু দিন যাবি, মানে আমাকে সরাসরি তো বলতে পারতেছে না যে তুই চলে যা।
আচ্ছা,
আমাকে আর কি সিস্টেমে ফেলে এই বলছে যে তুই কাল যাবি না পরশু দিন যাবি। তো আমি বলছি ঠিক আছে, আমি কালকেই চলে যাব।
ওকে,
তো আমাকে পরের দিন আর কি আমার ইচ্ছা হচ্ছে যে আমি এখানে কিছু একটা করে খাই, মানে লজেন্স টজেন্স বিক্রি। অনেকে শুনছি বাসের ভিতরে লজেন্স বিক্রি করে, যে এই লজেন্সের ওসিলাই আমাকে কিছুটা বকশিস দেন, বেশি কিছু দেন, আমি যাতে এইভাবে চলতে পারি। এটা আমি মানুষের মুখে শুনছি যে লজেন্স, যে লজেন্স গুলো আমার কাছ থেকে কিনেন, এইটা বিক্রি করে আমার যা উপার্জন হবে আমি সেটা দিয়ে চলতে পারবো। আমি ডিসিশন নিয়ে আমি ওটা করবো, আমার ভাইয়াকে বল। তো ভাইয়া বললে কর। তা আমার ভাই আবার আর একটা অফার করে যে পদে ঘাটে মানুষ, তোর মতো মানুষ অনেক টাকা ইনকাম করে, তুই চাইলে ওটাও করতে পারিস। আমি কই না, আমি বলো করবো না। তো আমি ডিসিশন নিয়ে ওইটা।
সে সময় আপনার বয়স কত যখন আপনার ভাই আপনাকে ধরনের কথা বলছে?
তখন আমার বয়স 16-17 বছর।
16-17 বছর। আমরা এই জায়গাটায় ফিরে আসবো প্রিয় শ্রোতা। এখন পর্যন্ত ওকে সামাজিকভাবে কারো কাছে আমরা হাত পাততে দেখিনি। আমরা সাধারণত যেটা হয় এরকম প্রতিবন্ধীদের ক্ষেত্রে, যাদের আর্থিক অবস্থা ভালো না, তাদেরকে আমরা দেখি হর হামেশা রাস্তায় হাত পেতে বসে থাকে। ওর জীবনেও হয়তো বা এরকম কোন ঘটনার মুখোমুখি আমরা হব, কিন্তু ওর গল্পটা এখানে না, ওর গল্পটা অন্য জায়গাটিতে। এবং সেই গল্পটা বুঝতে হলে আপনাকে আজকে পুরো অনুষ্ঠানটি শুনতে হবে। আমি সবসময় একটা কথা বলি, আমার এই গল্পের সৈনিক যে কেউ, যার জীবনে একটা লেসন আছে, যার জীবন গল্প শুনে একটা মেসেজ আমরা পেতে পারি, সেই আমার জীবন গল্পের অতিথি। আমরা প্রথম দিকে একটা কথা বলতাম, যদি কেউ না শোনে তো আমি শুনব, যদি কাউকে বলতে না পারো এমন কথা, মন খুলে 2 ঘন্টা কথা বলার জন্য আমার কাছে আসো, আমি শুনব, আমি লাখ লাখ মানুষকে শোনাবো, আমি সেখান থেকে আজকের এই জায়গাটিতে। এবং আমরা এখানে এমন এমন গল্প প্রচার করেছি যে গল্প কারো কারো রাতের ঘুম হারাম করে দিয়েছে। আমরা দেখিয়েছি যে সমাজে অনুকরণ করার জন্য, অনুসরণ করার জন্য এমন সব মানুষের কাছে যাবার হয়তোবা প্রয়োজন নেই যে মানুষগুলো সবসময় আমাদের ধরা ছোঁয়ার বাইরে থাকে, যে মানুষগুলো আমাদের পাঠ্যপুস্তক বইয়ে এমন ভাবে আটসাট বেঁধে আমাদের সামনে উপস্থাপিত করা হয়, যে মানুষগুলোকে আমাদের স্বপ্নের নায়ক বানানো হয়, সে মানুষগুলোকে জীবন দশায় আমরা একবার ছুঁয়ে দেখার সুযোগও পাই না, ওই মানুষগুলো আমাদের সামনে হিরো হয়ে থাকে। কিন্তু আপনি হয়তো জানেনই না, আপনার মনের অজান্তেই আপনার ঘরের পাশেই একজন হিরো অপেক্ষা করছে। আপনি হয়তো জানেনই না যে মানুষটির সাথে আপনি প্রতিনিয়ত চলছেন, সেই মানুষটি হয়তো আপনার জীবনের অন্যতম একজন হিরো হতে পারে। তাকে জানা হয়নি বলেই আমাদের নিজেকে জানা হয় না। রবীন্দ্রনাথের সেই কবিতার মতো, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে দুপা ফেলিয়া, একটি ধানের ওপর একটি শিশির বিন্দু। আগের 2 লাইন, দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে দুপা ফেলিয়া, একটি ধানের ওপর একটি শিশির বিন্দু। এই যে ধানের ওপর যে শিশির বিন্দুটা, এটার যে চমৎকারিত্ব, এটা যে এত সুন্দর, এটা যে এত ইন্সপায়ারিং, সেটা আমরা দেখি না। আমরা হিমালয় দেখতে যাই এবং হিমালয় আমাদের স্বপ্নের মধ্যে থাকে, যে কারণে কখনো কখনো আমাদের স্বপ্ন মৃতই হয়ে যায় আমাদের মধ্যে এবং আমরা হিমালয় দেখতে পারি না। সুন্দর খোঁজার জন্য, ইন্সপিরেশন খোঁজার জন্য হিমালয় দেখতে যাওয়ার দরকার নেই। আপনার বাড়ির পাশেই হয়তো একটা হিমালয় আছে, তাকে আপনি দেখার চেষ্টা করুন। আমরা ছোট্ট একটা বিরতি নেব, মাত্র 5 মিনিটের। রাত 12টায় আমি আরজি কেপ্রিয়া আবারও ফিরছি।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
5 মিনিট পর আরো একবার স্বাগত ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আর জি কেপ্রিয়া আছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। জীবনের গল্প নিয়ে আছে প্রতিবন্ধী রাজু। রাজু, যেখানটায় ছিলাম বলুন। তারপর
আমি তো, আমাকে অন্য প্রস্তাব করা হয়, এটা রাজি হই না।
অন্য প্রস্তাব বলতে কি?
মানে
ভিক্ষার প্রস্তাব?
জি জি। তো আমি সেটা করি না। অনেকের কাছে শুনি যে সবাই চকলেট বেঁচে, তো আমি ওই রকম একটা প্রস্তাব করি ভাইয়াকে। ভাইয়া বলে যে না, মানা সম্ভব না, তুই পারবি না, ওটা গাড়িটা দিতে উঠতে হয়, তুই নতুন আসিস, তো তুই তোর জায়গায় যা। ওই যে দৌলতদিয়ার ঘাটে ফরিদপুর যেখানে ছিলাম, বলে যে ওইখানে যা, বাড়ি গেলে যা, নাই তো ওইখানে যা। আর এটা বলা হয় যে তুই এটা করলি কর, আমার বাসা থেকে কর সমস্যা। তখন আমি মনে করি যে ইনকাম ছাড়া মা বাবার কাছেও ঠাই নাই, ভাইদের কাছেও ঠাই নাই, ইনকাম করতে হবে তাতে যেভাবেই হোক। তো আমি বলি যে হ্যাঁ, আমি ওইখানে যাবো, দৌলতদিয়ার ওইদিকে যাবো। পরে আমাকে ওই গাড়িতে তুলে দেওয়া হয়, আমি নবীনগরে নেমে যাই।
আচ্ছা।
তারপর অনেক চিন্তা ভাবনা করে সাভার থেকে কিন্তু নবীনগরে যাইতে 15 মিনিট সময় লাগে। তো আমি 15 মিনিট ধরে ভাবি যে কি করা যায়। আমি ওই ওইখানে গেলে তো আমার আমার গোসল করার কোনো জায়গা থাকবে না, থাকার জায়গা থাকবে না, আমার গাও হয়ে যাবে নোংরা, তখন তো আমার কাছে মানুষই আগাবে না, তো আমি এটা বিক্রি করবো কার কাছে। তো আমি ডিসিশন নিয়ে নিই যে আমি করব, ভাই যেটা করছে এটাই করবো। আমি প্রথম নবীনগর নামে যাই, নামে যাই, আমি যেখানে সেখানে বসে থাকি, আমি কারো কাছে হাত পাততেছি, মানে হাত উঠতেছে না, আমি কারো কাছে চাইতে পারতেছি না। আমি যেখানে যেখানে বসে থাকি, আমার ওইখান থেকে মানুষ কয়েকটা টাকা দেয়, দেওয়ার পরে আমি ওইটা নিয়ে বাইরে জানাই যে ভাইয়া আমি তো চলে আসছি, তুমি যেটা করতে বলছো আমি ওটাই করছি, তুমি আমাকে নিয়ে যাও। কয়টুকুই আছে? আমি বেঁধে সাবার আছি, সাবার বাজারে আসতে ওখানে থাক, আমি আসতেছি। পরে ওখান থেকে রিসিভ করে, রিসিভ করে নেওয়ার পরে আমার বাসা নেওয়া হয়, নেওয়ার পরে গোসল টোসল দিই, তারপরে বলে যে ঠিক আছে তুই কালকে থেকে আমার সাথে যাস নবীনগর, তো ওইখানে তুই নামে যাস, আমি বাইরে থেকে মাস্ক নিয়ে নিয়ে মহল্লায় বিক্রি করবো। তো ডেলি আমি ওইখান থেকে নামি, এরকম চলার পর 25-26 দিন এভাবে চলি। আমাকে কোন রেসপন্স আর কি দেয় না যে তোর ভবিষ্যতে কি করে দেব, কি হবে, তোর এই টাকা দিয়ে কি করবো।
কে দিবে রেসপন্স?
মানে আমার ভাই।
আচ্ছা,
26 দিনের ভিতরে কোনো আর কি কিছু বলে না। একদিন শুধু বলছিল তোর একটা ডিফিস করে দেবো, 500 টাকা মাসে জমা দিবি, ওইখানে তোর কিছু হবে, এটা বলছিল। তা আমি মনে মনে কই যে তুমি বাড়ি থেকে আমাকে ছোটকাল থেকে আমাকে দেখতে পারতো না, ঢাকায় এসে হয়তো কিছুদিন ভালো ব্যবহার করছো, পরে তোমার বউর কথা শুনে আমাকে বাড়ি থেকে বাসা থেকে বের করে দাও। তো আমি কি বলি যে একদিন রাত্রে বলি, ফোন করে বলি যে আমি তো আজকে বাসা আসবো না, তোর বউ শুধু শুধু দরকার করে, তোগার ভিতরে কোনো মিল নাই, আমাকে নিয়ে শুধু তোরা গাজার লাগিস, তোর বাড়িতে আসবো না, তোর বাসা আসবো না। তখন ওর কাছে আমার 7,000 টাকা জমা হয়েছে। জমা হলে এখন ও বলে যে ঠিক আছে তোর মতো তুই থাকবে, আমার বাসা তোর আসার দরকার নেই, আমাকে ডিরেক্ট বলে দেয়। তো আমি বলি ঠিক আছে। তা আমি ওইটুক পরীক্ষা করছি যে ভাই আমাকে মানে এমন কোনো বুঝ দিতে পারত যে রাজু তুই আই, তোর আমার শুধু বাসা ভাড়াটা দিস কিংবা আমার খর খরচটা দিস, আর বাদ বাকি যা আছে তুই নিস, আমার তোর টাকা লাগবে না। আমি বলছিলাম, মনে করছিলাম ভাইয়া দিকে এরকম কিছু বলে কিনা, এরকম যদি কোনো আশ্বাস দেয় আমি জীবনও ভাইয়ের থেকে সরব না। কিন্তু ভাই আমার সেটা বলল না, ভাইয়া বললো তোর মতো তুই যা। তো পরে আমি ওই ওই রাত্রে ওভার ব্রিজ দিয়ে ওইখান দিয়ে রাত কাটাই। আমাকে কোনো
ওভার ব্রিজে মানে ওখানেই ঘুমান আপনি?
জি। রাত কাটানোর পরে আমার টাকার মায়া আমি ছাড়তে পারতেছি না, আমার এতগুলো টাকা নিয়ে যাবে, আমার 26 দিনে একজনের বাসায় মেসে থাকলেও তো 26 দিনে 3-4 হাজারের উপরে বিল আসে না।
জি।
তারপরেও আমার ভাই আমাকে তো বলতে পারতো তুই যা ইনকাম করছিস তোর মতো তুই আগে আমার 1 টাকাও লাগবে না, তোর টাকা তুই বুঝে নিয়ে যা, এটা বললেও বলতে পারতো। কিন্তু ভাইয়া সেটা বললো না, ভাইয়া পুরোটাই রেখে দিবসে। তো আমার ভাই ওর দেখতে বলে যে ওর বাসা ভাড়া নাই, ওর খাওয়া নাই, ওর সব টাকায় রেখে দাও, অল্প কিছু দাও, এরকম হয়তো আমার ভাইকে বলে। আমার ভাইয়া আমার ভাবির দিকে সাপোর্ট করে, আমার দিকে কোনো সাপোর্ট করে না। তো আমার খালা আমার খালু সবার কাছে বলি, আমার মার কাছে বলি, মা বলে যে ওর টাকা তুই দিয়ে দে, আমার সবাই আর কি চাপ দেয় টাকা ওর দিয়ে দে। তারপরে আমাকে নবীনগর থেকে আবার খোঁজ করে নিয়ে যায়, নিয়ে যায় ওর বাসায় নিয়ে যায়। রাত 9:10 তখন আর কি আমাকে বলা হয় যে তোর খাওয়া খরচ আছে, তোর বাসা ভাড়া আছে, সব মিলে তোর জমা হয়েছিল 6,000 টাকা, 3,000 টাকা পাবি। আমার হিসেবে জমা আমি 7,000 টাকা দিছি, কিন্তু বলে 6,000। তো আমি বলি যে ঠিক আছে আমার 3,000 টাকা দাও। তো আমাকে 3,000 টাকা বের করে দেয়, দেওয়ার পর সব ভাঙটি টাকা, নোট টাকা দেওয়া হয় না। তো আমার কারোর সাথে যোগাযোগ করার মতো কোনো ফোনই ছিল না, যেটা ছিল চার্জ হইতো না, নষ্ট হল। তো আমি টার্গেট করলাম কি ফোনটা যেহেতু নষ্ট, তো আমি কি করব, আমি একটা ফোন কিনি এই টাকা দিয়ে। তো আমি সাভারে আসি একটা রিক্সায়, রিক্সটা নিয়ে আসি। তো রিক্সাওয়ালা বলে যে ভাই আপনি কই যাবেন? আমি বলি যে ভাই আমার কোনো জায়গা নাই, আমি মার্কেটে ঘুমাবো।
আচ্ছা।
তো রিক্সাওয়ালা আমার কাছ থেকে ভাড়াটা নেয় না, বলে যে ভাই মাথায় হাত বোলাই যায়, কয়ে যাও ভাই যাও, সবাই সামনে মার্কেট আসে দাও, তুমি গাড়ির কাছে বলে ঘুমাইতে পারবে কিনা। তো আমি ডিসিশন নিয়ে কি আমি একটা ফোন কিনবো। তো একটা ফোন বার করে মানে উনি বলে যে এটা ভালো হবে, 1 বছরের ওয়ারেন্টি আছে, তুমি চেঞ্জ করে নিতে। আমাকে সবাই বলে যে ফোনটা এই ফোনটা নাও, ফোনটার বাজার মূল্য হচ্ছে 3400 টাকা, আমাকে 3600 টাকা বলে, পরে জানতে পারি ওটার বাজার মূল্য 3400 টাকা। তো আমি টাকাটার বান্ডিল ওনাদের কাছে দিই, মানে আমার তখন নতুন নতুন ঢাকায় এসে আমি কিভাবে চলতে হয় ওটা আমি বুঝি না, আমি ওদেরকে বিশ্বাস করে টাকাটা বের করে দিই। 5 টাকার নোট 500 পিস ছিল, অর্থাৎ 2500 টাকা, সেখানে বানানো হয় মাত্র 60 পিস।
বুঝিনি আমি বিষয়টা, আরেক পর্যন্ত বলুন।
5 টাকার নোট
জি
500 পিসে হইল 2500 টাকা।
আচ্ছা, এটা আপনার কাছে ছিল?
ছিল।
আচ্ছা,
তারপর মাত্র 60 পিস বানানো হয়, 60 পিস মনে করেন 300 টাকার মতো মনে হয়তো আসে, ওই কয় টাকা আমাকে রিটার্ন দিয়ে দেয়।
মানে আপনার কাছ থেকে টাকাটা চুরি করে তারা?
চুরি করে তারা।
ওকে,
প্রায় 2300-2400 টাকা আমাকে থেকে আরো অনেকগুলো টাকা।
2300-2400 টাকা ওর কাছে কত টাকা, এটা আপনারা একটু চিন্তা করে দেখেন।
2300-2400 টাকা আমাকে ওখান থেকে লুকানো হয়, তারা নিয়ে দেয়। তো এক পর্যায়ে তো আমার মনে করেন যে বেহুশ হয়ে যাওয়ার কায়দা, আমি এত কষ্ট করে টাকাটা জমাইছি
ফোনটা কেনার জন্য,
ফোনটা কেনার জন্য, তো আমি একটা ভালো ফোন চালাবো, আমার তো ঘাও পুরো ভেঙে গেছে। তো আমি ওইখানে পড়ে যেতে গেছি, একটা লোক তখন ধরে আমাকে, ধরে ধরে বলে যে এখানে কোনো কিছু করো না, তুমি ওদিকে দাও, টাকা তোমার হিসাবে ভুল দিয়েছে তোমার, তুমি টাকাটা দাও নাই। তো আমি একটা জিনিস অবাক লাগছে যে তখন রাত আনুমানিক 9টা বাজে 9টার সময় তো একটা ওপেন মার্কেট, আমি নামটা বলবো না মার্কেটের, তো ওই মার্কেট এখন ওপেন, ওপেন মার্কেট একদম জামজমট মার্কেট, ওইখানে সাটার নামা দেওয়া হয়েছে। তো আমাকে বলতেছে দোকান বন্ধ করবো, তুমি এখান থেকে যাও। তো আমি চলে আসছি, আসছি কিছু দূর আসার পর একটা ভদ্রলোক আমাকে মানে গাড়িতে উঠো দিচ্ছে নবীনগরের, বলছে তুমি কোথায় যাবে, আমি বলছি নবীনগর, পরে আমাকে গাড়িতে উঠো দিচ্ছে। পরে আমি চিন্তা ভাবনা করলাম যে ওইখানে যে কথা বলছে তার কণ্ঠর সাথে কিছুটা মিল পাইছি আমি ওনার, যে আমাকে গাড়িতে তুলে দিচ্ছে, হয়তো ওনাদের কি হবে আমাকে সরাইছে এখান থেকে। পরে ওখান থেকে আমি আসি, একটা রিক্সাওয়ালা বলি মামা একটা বাসা ভাড়া করে দেওয়া যাবে আমাকে, তো উনি বলে আর এক রিক্সাওয়ালা ডাক দিয়ে বলে যাই মহাসিং একটা বাসা ভাড়া করে দেওয়া যাবে, তোমার বাসায় মনে একটা রুম আছে। তো উনি বলে এক চিন্তা ভাবনার ভিতরে পড়ে যাই, ভাবতে থাকে, আমি ওনার ভাবনা চিন্তার ভিতরে বলি মামা কোনো সমস্যা হবে না, আমার মামা নাই, আপনার মামা নাই, আপনাকে মামা বলে ডাকলাম, আপনার কোনো সমস্যা হবে না, আপনি আমাকে নিয়ে চলেন। তো উনি চিন্তা ভাবনা করতে করতে রিক্সার পেডেল দিয়ে আগাতে থাকে, ওনার রিক্সা উঠে বসে নবীনগরের ভিতরে নিয়ে যায়, বাড়িওয়ালাদের কাছে নিয়ে যায়। বাড়িওয়ালার আমার কিছুটা কথা জিজ্ঞাসা করে, বলে যে তুমি কোথা থেকে আসছো, আমি বলছি আমার ভাই আমাকে তাড়া দিছে সাভার থেকে আসছে। কয়ে বলে তুমি কি করো, আমি বলছি যে পথে ঘাটে বসে টসে থাকি, মানুষ যা দেয় ওইটা নিয়ে আমি চলি। তো উনি বলে যে এর পাশাপাশি তুমি অন্য কিছু করো নাকি, মানে উনি বোঝাতে চাচ্ছে কি যে আমি মাদকের কোনো ব্যবসা ট্যাবসা এগুলো আমি করি কিনা, এটা উনি জিজ্ঞাসা ওনার জায়গা থেকে আমি বুঝতে পারতেছি, উনি এটা জিজ্ঞাসা করতেছে। আমি বলছি মামা অন্য কিছু না, আমি এটাই করি। আচ্ছা ঠিক আছে, তুমি তো বেড়াচালা, তুমি ই করো বাসা ভাড়া অ্যাডভান্স দাও, তুমি যদি পালাও তুমি অ্যাডভান্স দাও, অ্যাডভান্স দিয়ে তুমি প্রতি মাসে ওই অ্যাডভান্স শোধ হওয়ার আগে তুমি আবার জমা দিবা।
এটা আপনাকে বললো?
জি, তো বলার পর আমি তাইতে রাজি হয়ে যাই, আমি দিয়ে দিই। তারপরে 1100 টাকা ভাড়া দিয়ে দিই, ছোট্টটা পকেট রুম দেয় আমাকে, দেওয়ার পরে ওখানে আমি বেশ কিছুদিন থাকি। তখন আমার কেউই আমাকে কোন পরামর্শ দেয় না যে তুই বাড়ি আয়, আমার বাপ মাও মনে করেন যে শুধু 15-20 দিন পর পর আমার সাথে কথা বলে, আমাকে কোনো খোঁজ খবর নেয় না, আমার মতো আমি থাকি। আর যা উপার্জন হয় আমি বাড়িওয়ালের কাছে জমা দিই, মানে ওনার একটা দোকান আছে মুড়ি দোকান, ওই দোকানে জমা
জি
1020 টাকা মতো হয়। উনি আমার রাতের খাবারটা উনি আমার দেয়, এর ভিতরে মাঝে মধ্যে দেশেও যাই, বাবা মার হাতেও টাকা পয়সা 2 টাকা যাই দিয়ে দিই, দিলে ভর তখন আমি তাদের কাছে একটু আর কি স্বাভাবিক হয়েছি। ভালো, আমাদের এলাকার ওই যে ভাইটা বলছিলাম যে আমাদের খুব ভালোবাসতো, হাস্যরস করতো, আমাকে দিয়ে ট্রাই করতো কোনো কাজ করানো যায় কিনা, ওনার ভাতিজা বলছে কি যে আমি তো পরীক্ষা দেবার পারতেছি না, তা আমার কিছু টাকার প্রয়োজন, তুই যদি মামা করে টাকা দিস তাহলে আমার এই গাবতলি একটা কলেজে পড়ে, বেসরকারি কলেজ, ইঞ্জিনিয়ার কোর্সে পড়ে, তো ওইখানে পরীক্ষাটা যদি উনি না দিতে পারে তাহলে ওনার পুরো 1 বছর মিস হয়ে যাবে।
আচ্ছা,
আমার টাকাটা দিয়ে আমাকে ঠিক আছে আমি দিচ্ছি। পরে আস্তে আস্তে ওই বাড়িওয়ালাদের কাছ থেকে আমি টাকাটা নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর তারা পরবর্তীতে বলে কি যে রাজু তুমি, তোমার তো আমি অনেকদিন খোয়াইছি, তা আর তো তোমার আমি খাওয়াতে পারবো না, অন্য কোনো ব্যবস্থা করো, তুমি দেখো বাইরে কোনো খাতে পারে নাকি, তোমার অবস্থা তুমি করো। তারা আমার টাকা দিয়ে অনেক ব্যবসা ট্যাবসা করছে, আমার খোয়াইছে কিন্তু এখন পারতেছে না। তা আমি কি বলবো, আমি বলি যে ঠিক আছে। আমি হোটেলে যাই, আমাকে দেখে আর কি হোটেল তারাই দেয়, বলে কি যে এখানে না, ওদিকে যাও, ওদিকে যাও। আমি বলছি আমি তো ভাত খেতে আসছি, বলে না ভাত নাই ভাত নাই, বলে কি যে ভাত নাই, যে তুমি চলে যাও এখান থেকে, তুমি কি করতে আসছো এখানে, ভাত নাই যাও, আমাকে তাড়াই দেয়।
এই ঘটনাটা আমি আমার হেলিট 920 আমি আরো একবার শেয়ার করেছিলাম বোধ হয়, কারণ আমার চোখের সামনে যেসব ঘটনা ঘটে আমি সামহাও কোনো না কোনো ভাবে রেডিওতে বলি। আমি মিরপুরে থাকতাম একসময় এবং মিরপুরের একটা হোটেল আছে, খুব বিখ্যাত হোটেল, আমি সেখানে মাঝে মাঝে খাওয়া দাওয়া করতাম। তো সেই সময় ব্যাচেলর ছিলাম এবং হোটেলে আমার মাঝে মাঝে যাওয়া হতো। তো রাতের বেলা একদিন এরকম একটা হোটেলে গেছি, হঠাৎ করে চোখ গেল যে এক লোককে বলা হচ্ছে যে না খাবার নেই খাবার নেই, যাও যাও যাও। তো ওই লোকটা পকেট থেকে 500 টাকা বের করে কানতে কানতে চলে গেল, যে আমি তো টাকা নিয়ে আসছিলাম, আমার খাবার দিবা না কেন তোমরা, এই যে আমি টাকা নিয়ে আসছি না। লোকটা ছিল সুইপার, খাওয়ার মাঝখানে হঠাৎ করে ওনার ফেসটা আমার এখনো মনে আছে, প্রচুর কালো দেখতে ভদ্রলোক এবং ওদের পোশাক আশাক একটু নোংরা হয়, এই দৃশ্যটা আমি এখনো ভুলতে পারিনি। আমি জানি না হোটেল মালিক যে কাজটা করেছেন এটা হোটেল মালিকের আপনার কাছে মনে হতে পারে যে এটা হোটেল মালিকের সমস্যা, এটা আসলে হোটেল মালিকের সমস্যা, এটা আমাদের সমাজের সমস্যা। আমাদের সমাজ ওদের কই চোখে দেখে, কোনোদিন হয়তো হোটেল মালিক এরকম দেখেছে যে ও যে টেবিলে বসে খাবে সেই টেবিলে হয়তো আর কোনো কাস্টমার বসবে না। তো উনি তো ব্যবসায়ী, ওনার ব্যবসা দরকার, ওনার পয়সা দরকার, উনি একজনের জন্য কেন তিনজন কাস্টমার স্যাক্রিফাইস করবে? কিন্তু কেউ কেউ থাকেন এক্সেপশনাল, কেউ কেউ থাকেন রিয়েলি এক্সেপশনাল। তারা কখনো কখনো তিনজন কাস্টমারের কথা চিন্তা করেন না, বিবেককে চিন্তা করেন, মানবিকতাকে চিন্তা করেন। আজকে যারা এখানে শুনছেন তারা যদি কেউ হোটেল মালিক হন, প্লিজ এই বিষয়গুলো খেয়াল রাখবেন। বলুন তারপর।
তারপর আমাকে ওইখান থেকে বলা হয় যে বাদ নাই যাও, তো আমি ওইখান থেকে একটু দূরে আসে কান্না করে দিই। আমি তো টাকাই নিয়ে আসছিলাম, আমার হাতে টাকা, আমাকে খাবার দেওয়া হলো না। তা আমার ওই কান্না দেখে একটা মহিলা, উনি হয়তো অফিসে গেছিল গার্মেন্টসে কাজ চাকরি করত, তো করার পরে উনি আর কি ভাতটা নিয়ে গেছিল, কিন্তু ওটা উনি খায় নাই লাঞ্চের টাইমে, চারটার দিক ছুটি হয়েছে, ভাতটা নিয়ে আইসে পড়ছে। তো ওইটা আমাকে দেয়, আমি খাই। হোটেল আল্লাহকে বলি যে ভাই আমি তো টাকাই নিয়ে আসি। আমি এই ঘটনার মুখোমুখি অনেকবারই হয়েছে ওনাদের হোটেল, কিন্তু ওই ছাড়া হোটেল তো আর আমি অন্য কোনো জায়গায় যাইতে পারি না, কারণ আরোগুলো হোটেল আছে, এগুলো ভিআইপি রেস্টুরেন্ট, ওইখানে তো আমার খাওয়া সম্ভব না, চার পাঁচশো টাকা বিল আসবে, ওখানে তো আমার যাওয়া সম্ভব না। আমি ওই হোটেলটাই চিনি, কিন্তু অন্য হোটেল তো চিনতেও চিনি, আমি নতুন আইছি। ডেলি আসি কিন্তু আমার ডেলি খেতাই দেওয়া হয়। আমি বোঝাইতে চেষ্টা করি যে ভাই যে আমি টাকা নিয়ে আইছি, আমার খাইতে দেন, কিন্তু দেওয়া হতো না।
কিন্তু ও থেমে থাকেনি, ওর জীবন গল্প শেষের দিকে এসে যেখানে দাঁড়িয়েছে, একেবারে মাইনাস পজিশনে থাকা একটা মানুষ, সেটা আপনাদেরকে স্বস্তি দেবে। প্লিজ একটু মনোযোগ দিয়ে শুনবেন। বলুন আপনি, একটু শক্ত হয়েও আমার মনে হয় আপনার বলা উচিত।
ওই মহিলার খাইতে দেয়, ওই খাবারটা খাই, কিন্তু আমি ওই খাবারটা খাই আমি তিন দিন পরে, আমি তিন দিন পরে ভাতটা খাই ভাই। তিন দিনের ভিতরে আমি রুটি কলা কেক এগুলা খাই, কিন্তু আমি যখন দোকানের সামনে যাই রুটিওয়ালারও বলে দুই টাকা হাতের মধ্যে দিয়ে বলে যে যাও যাও এখানে থাকিগুলা। আমি বলি যে ভাই আমার একটু খাইতে দেন না, আমি এখানে একটু পয়সা খাই, খাইলে আপনার এখান থেকে পানি খাই, আমার অনেক ক্ষুধা লেগেছে ভাই। তখন উনি বলে যে আচ্ছা বসো, অন্য কাস্টমাররা এসে বলে এই তুমি এখানে কেন যাও, এখানে বসে রয়েছো কেন? আমি বলছি ভাইয়া আমি খাইতেছি, খাওয়া শেষ হলে আমি যাও চলে যাবো, আমি পানি খেতে খাইনি। তখন দোকানদার বললো ওরাও তো মানুষ, তুই বইতে দেন সময় সাকি খাইতেছে খা। পরে আমি খাইটে আস্তে করে চলে আসি। পরে আমি তিন দিন আমি ওই রুটি কলা খাই থাকতেছি। তো এটা আমি কাউকে বুঝতেও দিতেছি না যে আমি আসলে ভাত খাই না। অনেকে জিজ্ঞাসা তুমি ভাত খাও না? আমি বলছি খাই, হোটেলে খাই, কিন্তু হোটেল আলাদা আমার আমাদের সাথে এরকম ব্যবহার করে এটা আমি কারোর সাথে বলেও নাই। তো তারপর একদিন মোবাইলের দোকান নবীনগর মার্কেটের ভিতরে, উনি বাসু নামে চিনতে পারবেন সবাই, তো ওই বাসু নামের ওই ছেলেটা আমার মুখের দিক তাকায় বলে যে মামা তোমার মুখটা কালো হয়ে গেছে, শুভ না তুমি কিছু খাও না। আমি বলি যে মামা আমি সবকিছু খুলে বলি, বলার পরে আমার বাড়ি থেকে এরকম তাড়াই দেওয়া হয়, আমাকে আমার বোনটা খেলাধুলা করে ওর সাথে যদি আমি খেলাধুলা করি, আমার একটা জিনিস যদি না দেওয়া হয় খেজুর গাছের ডালা দেওয়া আছে না ওইটা দিয়ে আমার বাড়ি শুরু করে, পাও ভাইটার রক্ত বাহিনীর মতো হয়ে যায়, জায়গায় জায়গায় কালো হয়ে যায়, রক্ত জমা হয়ে যায়, এতটা আমাকে আঘাত করা হয়। আমি কি করব, আমি ওইখানে দোকানও নেই, পরে আমি দোকানটা চালাইতে পারি না, আমার মতো আমি আইসা করি ঢাকায়, কিন্তু ভাইয়ের কাছে এসে থাকি, ভাই আমাকে তাড়াই দিছে, আমার হোটেল ডালারাও আমাকে তাড়াই দেয়, ভাই আমি খাইতেও পারি না, আমি রুটে গলা গায়ে থাকি ভাই। তখন পরের দিন ওই দিন উনি আমাকে দশটা টাকা দেয়, টাকা দেওয়ার পরে পরের দিন আমি আইসা পড়ি ওই হোটেলে, হোটেলের সামনে আমি দাঁড়াই থাকি, আমি খাবার ঢুকবো কি ঢুকবো না, আবার তাড়াই দেবে কিনা, আমি এর ভিতরে একটা ই কাজ করে আমি একটু উনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে ভাইয়া আমি তো টাকা দিয়ে খাবো, আমার একটু করে খাবার দেন। তো আমি ওখানে খাড়াই থাকি, ওই মামাটা আসে, আসার পরে এই ওকে খাইতে দে, বিলটা আমি দেবো। তারপর ওইখানে আমাকে খাইতে দেওয়া হয়, কিন্তু আমি যে ভাত নেব এটা আমাকে বলি, কিন্তু ওরা অতটা খেয়াল করে না।
আমি বিরতি নেবার আগে সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আমরা মানুষ, আমাদের মধ্যে ঘেন্না আছে, আমাদের মধ্যে অহংকার আছে, আল্লাহ মাফ করুক, আমাদের মধ্যে লিপসা আছে, কামনা আছে, ভুল করার মতো অসংখ্য অসংখ্য ফিলিংস আছে। কোন মানুষকে দেখে আমাদের মধ্যে একটা ফার্স্ট ইম্প্রেশন হয় না, লোকটা দেখতে অনেক ভালো ভদ্র, আবার একইভাবে উল্টোটাও হয় অনেক সময়। আপনাদের সবাইকে একটা টিপস দিচ্ছি আজকে, আমি ব্যক্তিগতভাবে এটা অনুসরণ করি, যদি আপনি মনে করেন যে না এটা করে আপনার ভালো লাগবে বা করলে আপনি ওই মানুষের প্রতি আপনার একটা খুব ন্যাচারালি একটা খারাপ ধারণা জন্ম হওয়া সেটা থেকে দূরে থাকতে পারবেন, তাহলে আপনি এটা করে দেখতে পারেন। সেটা হলো এই যে খুব নোংরাওয়ালা পোশাক পরা এরকম একটা মানুষ আপনার সামনে এসে দাঁড়িয়েছে, কিংবা খুব বাজে দেখতে, কিংবা খুব পছন্দ হয় না, যাকে দেখলে গাটা রিরি করে, এরকম একটা মানুষ আপনার সামনে এসে দাঁড়িয়েছে, আপনার অনুভূতি খুব বাজে হচ্ছে ভেতরে ভেতরে, কোনো কারণ ছাড়াই খুব বিশ্রী লাগছে, কোনো কারণ ছাড়াই মনে হচ্ছে লোকটাকে আমি প্রচন্ড বিরক্ত হচ্ছি, দ্যাট মোমেন্টে আপনি এটা ফিল করতে পারেন কিনা একটু চেষ্টা করে দেখবেন যে এই মানুষটাও তো আল্লাহরই সৃষ্টি। আপনাকে যেমন আল্লাহ বানিয়েছে, এই মানুষটাকেও আপনার সৃষ্টিকর্তা বানিয়েছে। এইভাবে যদি একটু চিন্তা করেন, হঠাৎ করে আপনারা দেখবেন যে মনটা ঘুরে যাবে। তো আমরা আমাদের ব্যক্তি সীমাবদ্ধতার ঊর্ধ্বে না, প্রত্যেকটা মানুষই আমাদের ব্যক্তি সীমাবদ্ধতা আছে, কিন্তু এই বিষয়গুলোকে একটু হলেও একটু চিন্তা করে বোধ হয় টেকনিক্যালি অ্যাভয়েড করা যায় এবং সেগুলো নিজের মধ্য থেকেই সম্ভব। এবং যদি আপনাদের কোনো ভালো জানার টিপস থাকে, আমি এতক্ষণ পর্যন্ত আমার ফেসবুকের কথা বলিনি, আপনারা চাইলে আমার ফেসবুকে এসে জানাতে পারেন। আমার ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে, প্লিজ লাইক দিবেন পেজটিতে। ফিরে আসছি ঠিক চার মিনিট পর।
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। রাজু এসছেন জীবনের গল্প বলার জন্য, তিনি মূলত দৃষ্টি প্রতিবন্ধী। যাই হোক, আমরা তার জীবন গল্পে আবারও ফিরছি। রাজু, তারপর কি হলো?
তারপর একটা কথা বলতে ভুলে গেছি ভাইয়া, যে আমাকে ভাত খাইতে দেওয়া হয় যে তরকারি পাশাপাশি যারা ডাল খাই শুধু ওই পানি ডালটা দিয়া, আর কিছু কোন তরকারি দেয় না। আমি তো তখন নিয়ম কারণ জানি না হোটেলে কিভাবে খাইতে হয় কি চাইতে হয়, তো আমাকে বলে কি দেখাবো আমাকে ডাল, আবার যে বিল দেওয়ার কথা কিছু না, যদি বিল বেশি আসে না যদি কষ্ট হয়, আমি বলছি ডাল দিয়ে দেন, কোন লবণ টবণ চাইলেও দেয় না, মানে আমাকে দিকে কোনো খেয়ালই করে না। আমি ওইভাবে কষ্ট করে খাই, আমি আর এক প্লেট ভাত নিই, তাও ওইভাবে ডাল দিয়ে দেয়, চাইলে দেবে কিনা এটা সন্দেহ করে আমি আর কিছু চাই না। তো ওই দিন থেকে হোটেলটা আর কি পরিচিত হয়ে যায়। কাজ টাজ করে আমি সন্ধ্যাবেলা এসে ওইখানে খাইতাম। তখন আমার কর্মচারীরা আমাকে নিয়ে অনেক মজা করত, মানে আমাকে ধরে নিয়ে যাচ্ছে যাচ্ছে একটা খাবারের টেবিলের লাগে একটা সাইড বাজাই দিত, একদম ভিতরের সাইড নিয়ে বসাই, মানে যেখানে ডাকলেও ওরা একটা পানি দিতে পারে না। তো আমি কি করি, আস্তে আস্তে হোটেল যাওয়া বন্ধ করে দিই, ভাত না খেয়ে থাকি, তারপরেও আমি এরকম মজাটা আমি সইতে পারি না, আমার ভিতরে কাঁদে। তা আমি সাভারে কাঁচা বাজার একটা হোটেল আছে, পরাটার হোটেল, তার মনে করি যে আমি পরাটা খেয়ে থাকবো, আমি তো ভাত খাইতে যাবো না। ওইখানে অনেকে বাসায় ডাকি নিয়ে যায়, ওই সময়টাই ভাত খাই, আর খাইতে পারি না। তারপর এভাবে দিন চলতে থাকে, পরে আমি ওই বাড়ি থেকে আইসা আরেকখানে একটা রুম নেই বস্তিখানে, ওটা ওইখানে আসার পরে একটা লোক বলে কি, আমার বাসার ওই জায়গায় একটা হোটেল আছে, তুমি যাও। যাওয়ার পরে ভাতের প্লেট যে কত করে দেওয়া আমি জানি, বলে যে মামা ভাতের প্লেট কত যাতে উনি আমাকে তাড়াই না
দেয়,
প্লেটের দাম হয়তো জিজ্ঞাসা করতেছি যাতে সে মনে করতে পারে যে টাকা দিয়ে খাবে। তো সে বলে 10 টাকা। আমাকে ঠিক আছে, দুই প্লেট ভাত দেন আর একটা ডিম দেন, একটা বাটি নিয়ে গেছি। তো ওইভাবে ওইখান থেকে এনে এনে খাই। তারপরে হঠাৎ একদিন আমি বাড়িতে ডিসিশন নিলাম কি, যে আমি ঘাসের বই রাখছি, আমার যে টাকা ইনভেস্ট হয়েছে ওই টাকা দিয়ে আমি কয়েকটা ছাগল বকরি টুকরি কিনবো, আমার তো আর খরচ লাগতেছে না। আমার আমার বাবার কৃতজ্ঞতা প্রকাশ করি এই জায়গায়, যে আমার বাবা আমি যে কয় প্লেট ভাত খেতাম কোন সময় আমার বাবা আমাকে অপমান করতো না, খাওয়ার যে অপমানটা করা হয় ওইটা করতো না, কিন্তু আমার মা করতো, আমার মা আমার ভাতের প্লেট সামনে নিয়ে যাইত। আমি একটা কথা কি ভাই, আমি নিজেই ইলেকট্রিকের কাজ জানি, তো আমি ইলেকট্রিকের কাজ আমি নিজে আমার বাড়িতে নিজে আমি করছি, তো আমি হাতের আন্দাজে নিজে ইলেকট্রিকের কাজ করি। তো ওইটা আমি আমি ফ্যান টান পরিষ্কার করতেছি, তো আমার ওইটা মানে যেটাই হোক না কেন সেটাই আমার বড় ভাইয়ের কাছে খবর চলে আসে ঢাকায়। প্রিপারেশন নিয়েছি যে আমি আর ভিক্ষা করবো না, আমি নিজের পায়ে দাঁড়াবো, আমি বকরি টুকরি পুষবো, এটাই দিয়ে আমার যা হয়। তো ওটা আমার করতে দেয় না, ও কারণ আমার বাড়ি থেকেই বাইর করে দেয়, খাবার টাবার লুকাই রাখে, দিয়ে আমি রাগ করে বাড়ি থেকে চলে আসি। আমি আবার ঢাকায় চলে আসি, তা এখন দেখি যে একজন ইঁদুর মারা ওষুধ বিক্রি করতেছে, আমি যেখানে বসে কাজ করি ওইখানে আরেকজন বসে। কিছুদিন উনারে বুঝাই যে দেখো দুইজন এক জায়গায় বসলে কেমন দেখা যায়, আমরা যদি মারামারি করি তাহলে তো লোকের মুখ খারাপ বলবে, উনি এটা বুঝতে পারে, উনি অন্য জায়গায় চলে যায়। ওই ওইখানে যে ইঁদুর মারা ওষুধ বসে ওরে বলেছে ওরে খেদাই দিয়ে তুই বসবি, এরকম ভিতরে আমার দিয়ে ওর একটা মারামারি লাগাই দেয়, আমার মা বোন তুলে একটা গালাগালি দেয়। আমি ওই চলে আসি ওখান থেকে, আসার পরে বাসায় আসি পরের দিন আবার যাই, অনেকের কাছে বিচার টিচার দেয়, দেওয়ার পরে মারামারিটা হয়ে যায়, পরে আমার মাঠটি আসে, আমি জড়াই দিয়ে একটা কামড় দিই, দিয়ে দেওয়ার পরে ওইখান থেকে মাপ টাপ চাই, যাতে উনি যদি আমার মারি চলে যায় আমি তো উনার দেখবো না, উনি ভালো মানুষ, শুধু একটা পাও জিনিসটা ওইখান থেকে চলে যায়। ওইভাবে কিছুদিন যাওয়ার পরে তো আমি ডিসিশন নিয়ে যে আমি ভিক্ষা করবো না। এর দুই বছরের ভিতরে আমি অনেক ভাবিছি কি করা যায়, আমি মোবাইলের যে টাকার কার্ডগুলো আছে এগুলো বাজারে বিক্রি করবো, কেউ আমাকে সাপোর্ট দেয় না যে এগুলো বাজারে বিক্রি করলে তুই তোর কাছে মানুষ নিয়ে যাবে, তুই বেচতে পারবি না। তারপরে হেডফোন বেচতে যাই, অনেকে বলে যে টান দিয়ে ছেড়ে ফেলাবি, তুই বেচতে পারবি না। ভালো ভালো মুরব্বীদের কাছে জিজ্ঞাসা করি কিন্তু কেউ সাপোর্ট দেয় না। তো আমি ইঁদুর মারা শুধু একজন বেচতেছে, বাড়ি যেরকম দিছিলাম দোকান করবো, আমাকে সবাই না বলতো এটা আমি করবোই, যেটা আমার যত কষ্ট হোক। পরে মাল টাল কিনে আনি, 1000 টাকার মাল কিনি, 1000 টাকা আমি প্রথম দিনই বিক্রি করি, ভালো টাকা ইনকাম হয়েছে। তো পরবর্তীতে ওইটাই করতে থাকি। এর ভিতরে আমি বলতে ভুলে গেছি, আমার যে মেজ বোন ছিল ওটার বিয়ে হয়েছিল, বিয়ে হওয়ার পরে সেখানে একটা বাচ্চা হয়েছে 5 বছর বয়স, পরে পরবর্তীতে আর একটা বাচ্চা হয় 8 মাস বয়স হয়। তো ওই বয়সে আমার বোনের আর কি একটা জিনের আসর ছিল, সন্ধ্যাবেলা আমার আব্বা যে ওরে নিয়েছিল, সন্ধ্যাবেলায় তেল হলুদের গাও, মানে মহিলারা বলে যে তেল হলুদের গাও পেয়ে ধরছে, ওইখান থেকে ধরা হয়, অনেক দিন কেটে যায় কিন্তু সারে না। অনেক ডাক্তার কবিরাজ দেখাই, কোনোভাবে কিছু হয় না। পরবর্তীতে জিনটাকে বেঁধে রাখা হয়, যেই জিনটাকে ছেড়ে দেয় আসে ওই 8 মাসের শিশু বাচ্চাটাকে মেরে ফেলা দেয়, গলা টিপে মেরে ফেলা দেয়।
এগুলো আপনাদের গল্প, বেসিক্যালি হয়তো অন্য কোনো কিছু হয়েছে, যাই হোক বলুন। তারপর
কিছুদিন পরে আমার বোনটা অনেক অসুস্থ হয়ে যায়, আর যখন ওই জিনটা ঘাড়ে আসে তখন সেন্সলেস হয়ে যায়, তখন হুশ থাকে না, হাসাহাসি করে, কি করে, কয় চলে যাবো এই জায়গায়, অমুক জায়গায় যাবো। তো আমার মা ওই দিকতে আমার বোনের উপর টর্চার করে যে তুমি আসো স্বামীর বাড়ি থেকে আমাদের টাকা পয়সা লাগাইতে। আমার বোনের আমার বাবা হেল্প করে কিন্তু আমার মা সেটা সহ্য করতে পারে না। আমার কিন্তু হাফন বোন, আমরা 4 ভাই বোনই এক মারি গর্বের, ওই কুলে গেলে ভরে আমার তা ওই মামিরা বলতো যে চলে যাও তোমার বাবা মার বাড়িতে চিকিৎসা হয়ে আসো, আমরা কত চিকিৎসা করবো, 2 বছর ধরে চিকিৎসা করতেছে। তা আমার বাবা মার কাছে আসে, আমার মা ওইরকম ধরনের আচরণ করে, আমরা টাকা দিয়ে তো চিকিৎসা করতে পারবো না। আমি বলি যে আমি আমি চিকিৎসার দায়িত্ব নিলাম, আমি চিকিৎসা করবো আমার বোনকে। আমি ঢাকায় চলে আসি, আমার বোনকে আসার সময় আমি বলে আসি যে বোন সন্তান তো মারা গেছে, তোর চিন্তা করিস না, আমি তো চিকিৎসা করবো, আমি ঢাকায় চলে আসি। আমি যেদিন টাকা কাটাবো শুক্রবারে বৃহস্পতিবারে শুনি যে আমার বোন মারা গেছে, আমার বোন বেঁচে নেই, গলায় রশি দিয়েছে। আমি এটুকু নিশ্চিত যে আমার মার কারণে গলায় রশি দিয়েছে। অনেকেই বলে যে জিন টিনের আসল ছিল হয়তো তারাই মেরেছে, কিন্তু আমি মনে করি না, জিনে মারলে এমনি মারতে পারত, কিন্তু ওটা আমার মার টর্চারেই গলায় রশি দিয়েছে।
কিন্তু আপনি টাকাটা জোগাড় করেছিলেন কিভাবে?
জোগাড় করছিলাম এইভাবে, এই যে ছায়াসিদ্ধি
ভিক্ষা করে করে
জি পাঠাতে চাইছিলাম, মারা গেছে, আমি যাই অনেক কান্নাকাটি করি, আবার ঢাকাতে আসা করি। আসার পরে এই যে ইঁদুর মারা ওষুধ টষুধ বেশি, 1 বছর ধরে আমি ইঁদুর মারা ওষুধ বেশি, ভালো টাকা ইনকাম করি, প্রতিদিন আমার 500 টাকা, 1500, 800, 700 এরকম থাকে, ভালো মতনই চলি। অনেকেই কৃতজ্ঞতা প্রকাশ হয় আর কি, আমাকে এমনি পুরস্কার দিয়ে দেয়, 200 টাকা, 100 টাকা, 50 টাকা, 10 টাকা, 20 টাকা বেশি দিয়ে দেয়, কয় বাবা ভালো করতে
ইঁদুর মারা ওষুধ বিক্রি করার সময়।
হ্যাঁ হ্যাঁ, পুরস্কার দিয়ে দেয়, খুশি
তুমি ভিক্ষা করো না, সেজন্য তোমাকে কিছু টাকা বেশি দিচ্ছি।
অনেক সাংবাদিকরা এসে আমাকে ছবিও তুলে নিয়ে যায়, পত্রিকায় দিয়ে দেওয়ার একটা ডিসিশন নেয়। ডিসেম্বর মাসের 15 তারিখে আমি দেশের বাড়িতে যাই বেড়াইতে, এবারে ওইখানে একটা মেয়ে আসে, হাজবেন্ড ওয়াইফ আসে ওইখানে, ওইখানে আমি বসে রয়েছি। তখন ওই মেয়েটা বলতেছে আমাদের বাড়ির কাছে একটা মেয়ে আছে সুলতানা নাম, তো ওইটা রাজুরের সাথে বিয়ে দিয়ে দিই। তা আমি আবার ওনারে ভালো মতোই চাপ দিই যে আসলে বিয়েটা দিয়ে দেন আমাকে, আমাকে রাস্তাঘাটে অনেকেই বলে যে বিয়ে করবা নাকি, একটা ভালো মতো জিজ্ঞাসা, এত সুন্দরভাবে জিজ্ঞাসা মনে হয়েছে সত্যি ভাবে কইতেছে। আমি বলছি হ্যাঁ দেন বিয়ে, তখন এমন এমন নেগেটিভ কথা বলতো আমাকে যে আমার মনের ভিতরে কষ্ট লাগতো, মানে কি বলবো আমি এখন, আমি বলতে পারতেছি না সরমে। তারপর থেকে অনেক ভালো করে বললেও আমি আর কি কোন পাত্তাই দিতাম না যে আমি আর স্বীকার করবো না যে বিয়ে করবো। আমি তখন আপারে বলি যে আপা যদি বিয়েটা দিয়ে দিতে পারেন আপনাদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো, আর তারপরেও আমি জিগালে বলতে পারবো যে হ্যাঁ আমি বিয়ে করছি, আমার বউ আছে। ওই মেয়েটাকে বলা হয় তো মেয়ের গার্জিয়ান যে যে খালার কাছে থাকতো, ওই খালা বলে আচ্ছা দেখি আমরা ছেলেটা। তো আমাদের বাড়িতে আসে, আসার পরে আমি অনেক আয়োজন করি তাদের জন্য, 1500 টাকা খরচ করে আয়োজন করি। আমার পাড়া থেকে অনেক চাপ দেওয়া হয় এই তোর সাথে যদি বিয়ে না হয় তাহলে তুই কি করবি, তুই এত টাকা ভাঙছিস। আমি কাছে বিয়ে জিনিসটা বড় না, সে মেহমান আমার বাড়িতে আসছে তাকে আমাকে খাওয়াইতে হবে, এটা আমি বললাম। তো দেখাশোনার পরে এক প্রকার মেয়ে রাজি হয়ে যায় যে হ্যাঁ আমি বিয়ে করবো। তারপর বিয়ে হবে কবে? আগামী শুক্রবারে। তো তখন মেয়েকে আমরা বলি যে এখান থেকে বিয়ে হয়ে যাক, তো মেয়ে রাজি হয় না, বলে যে আমি ওইখান থেকে আসবো, আমাকে ওইখান থেকে নিয়ে আসতে হবে। মানুষ যেরকম স্বাভাবিকের মতো বিয়ে করে যে মাইক্রো গাড়ি নিয়ে যায়, বজযাত্রী যায়, তুমি ওইভাবে আমাকে আনবে। আমি বলি ঠিক আছে তাই হবে। পরে ডিসিশন ওইখানে আমার বিয়ে হয়ে যায়। ওইখান থেকে বিয়ে হয়ে আসার পরে আমার মা আমার ওই বউকে ভালোই জানে, মানে মোটামুটি ভালোই জানে। কিছুদিন পরে পাড়ার মানে পাড়ার মানুষের মনে করেন হিংসা নিন্দায়, মানে রাজু এত সুন্দর বউ পাইছে এটা বলাই চলে না, এ কি সুন্দর বউ পাইছে আমাকে। আমার কাছে হয়তো যদি ছবি থাকতো এখন আমি দেখাইতাম।
বিয়ে করলেন আপনি তাই তো?
জি, এত সুন্দর বউ পাইছে রাজু, আমরা টাকা পয়সা দিয়ে ভালো ছেলে এরকম বিয়ে দিতে পারি না, রাজু এত সুন্দর বউ পাইছে। অনেকেই হিংসা করতে লাগলো। তো আমি এখন একদিন বাজারে গেছি মারি নিয়ে, যে মা চলো তোমার জন্য কাপড়, আমি তো শুধু বউরে দিলে মা বাজার হবে, এজন্য মারে নিয়ে গেছি, মা চলো তোমারও কাপড় কিনে দে সুলতানের দি। তখন মা বলে কি যে ওরে কাপড় কিনে দিবি, ও কি তোর সাথে থাকবে না? আমি বলি যে মা এটা বলো কেন, তোমরাও বোঝাই রাখবা, তোমরা বোঝাই রাখবা, তোমরা ওর সাথে ভালো ব্যবহার করবা, ওরে ভালোবাসো, আমার দেখে থাকবে না, থাকবে তোমাকে দেখে। তো মা কিছু বলবে না। বলার পরে কিছুদিন যাই আমার বউর সাথে, আমার ওয়াইফের সাথে আমার মা খারাপ আচরণ করা শুরু করে।
ওকে,
নতুন কালেই বলে যে তুমি দূরে ফেলে যাও, একবারে যাও, আমার বাড়িতে আসবে না। নতুন কালেই বলে, তখন আমার বিষয়টা খারাপ লাগে যে আমার ভাই যখন প্রথম বিয়ে করেছিল তার বউ এত ভালোবাসত, সেই বউ তার সাথে আমাদের সাথে খারাপ ব্যবহার করে চলে গেছে। আমার এখন যে বউটা আছে আমার ভাইয়ের, সে বউরে অনেক ভালোবাসে, সে বউ একটা কাম ছুঁয়ে দেখে না তারপরেও তাকে ভালোবাসে, কিন্তু আমার বউ পাড়ার মানুষের হিংসা নিন্দায় সেই কথাগুলো আমার মা মনোযোগ সহকারে শুনতেছে, কিন্তু আমরা এত বুঝাই না, বুঝাচ্ছি অনেক মান্যগণ্য ব্যক্তি তারা বুঝাইতেছে, কিন্তু সেটা আমার মা শুনতেছে না। আমার মা এক কথাই বুঝতেছে যে রাজুর সব টাকা খেয়ে ফেলাইবে, রাজুর সাথে ও থাকবে না, ও হলো খাইতে আইছে, এটা বলে আমাকে বাড়ি থেকে বের কর, বলে যে ধুয়ে ফেলে যা, কোথায় যাবি, আমার সোর সামনে তো চলে যা। আমি বউর জন্য এখন নতুন নতুন ঘন ঘন বাড়ি যাইতেই হবে, আমি এক মাস পরে আবার যাই, বিয়ে করার পরে এক মাস পরে বাড়িতে যাই, আগেও আমি কিনে নিয়ে গেছি, এবারও কিনে নিয়ে গেছি, আঙুর ফল টল আপেল টাপেল নিয়ে গেছি, বউর জন্য তেল সাবান নিয়ে গেছি, এটা নিয়ে স্বাভাবিক নিতেই পারে, নতুন বউ সে নিতেই পারে, পাড়ার মানুষ সেটাই বলে, আমি নিয়ে গেছি, কিন্তু আমাকে নিতে দেবে না আমার মা। পরে ওইখান থেকে এক পর্যায়ে কি হয়, আমার মা এক কথা দুই কথা আমার বউকে ধরে মারতে আসে ঝাড়ু দিয়ে, আমাকে আমাকে অলরেডি পাঁচ ছয়টা বাড়ি দিয়ে দেয় দরজারে ওই করা দিয়ে, পাঁচ ছয়টা বাড়ি দিয়ে দেয়। তো আমি আস্তে আস্তে কি করব, আমি চলে আসি ঢাকায়, কয়েকটি নিয়ে ঢাকায় চলে আসি।
প্রিয় শ্রোতা, ঢাকায় চলে আসার পর থেকে ও জীবনে যেভাবে যুদ্ধ করে চলেছে আজ পর্যন্ত এবং ওর সাকসেসের জায়গাটাই আমরা ছোট্ট করে হলেও জানার চেষ্টা করব। ছোট্ট একটা বিরতির পর রাজু আছে আজকে জীবন গল্প নিয়ে। মানুষ কষ্টে পড়লে সুইসাইড করে, মানুষ হেরে যায় জীবনের কাছে, কখনো কখনো হেরে যায়, মানুষ অনেক অভিমানী, কিন্তু মানুষের কষ্ট লাঘব হবার জন্য কখনো কখনো এইসব মানুষদেরকে সামনে থেকে দেখা উচিত। মানুষের স্বপ্ন ভঙ্গ হয় বলে মানুষ কখনো কখনো পিছলে পড়ে, মানুষ প্রত্যাশার চেয়ে অনেক কম পেলে হতাশাগ্রস্ত হয়, কিন্তু জীবনটাই একটা অন্যরকম শস্যক্ষেত্র, এখানে কখনো ভালো ফসল হয় কখনো হয় না, হতাশ না হয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াটাই বোধহয় বেটার। আমরা মাত্র পাঁচ মিনিটের বিরতি নিব, পাঁচ মিনিট পরে আমি আবারও ফিরে আসবো। আপনি শুনছেন আর জি গিব্রিয়াকে অন 89.2 FM।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
পাঁচ মিনিট পর প্রিয় শ্রোতা আরো একবার স্বাগত ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজি কেবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। জীবন গল্প নিয়ে আমার সামনে রয়েছে রাজু, তার কাছে আমি আবারও ফিরছি। রাজু, যেখানটায় ছিলাম, হ্যাঁ আপনি ঢাকা চলে আসলেন,
ঢাকা আসার আগে
কত সালের দিকে ঢাকা চলে আসলেন?
ঢাকা আসছি এই তো এই 17 সালেরই মার্চ।
আচ্ছা,
তারপর আর কি ওই আমার ঢাকা আসার আগে তো একটু বলি, ঢাকা আসিনি মূলত ওইখান থেকে আমি মানে আমি একটা জমি রাখছিলাম, ছাগল যে বলছিলাম যে ছাগল টাগল পুষবো, জমিতে ঘাস আবাদ করছিলাম, ওইটা আমার ভাই আমার জোর করে আমার খায় মানে একটা গরু কিনছে সব ওর গরু দিয়ে খাওয়ায়, আমাকে টাকা পয়সা দেয় না। তো তারপর আমি কি করবো, আমার মা এরকম অত্যাচার করে আমার বউর পর, তারপর আমি চলে আসছি আমার ফুফু বাড়িতে, যে ঘাসের বইটা ধুয়ে যদি কিছু টাকা পাই তাহলে ওইটা নিয়ে আমি ঢাকায় চলে যাব। তো ওইখানে আমি আসি, আসার পরে দেখি আমার ওইখানে আমার এক চাচা আইছে, আমার আপন চাচা আর কি, আমার ছোট চাচা, তাদের সাথে আমার অনেক দিন যোগাযোগ হয় না, কারণ তারা আমার কাছে টাকা চাইছিল আমি দিতে পারি নাই, এজন্য সিম টিম চেঞ্জ করে আমি ওইখানে অতদিন যাবত আমি তাদের সাথে কোনো যোগাযোগ রাখছিলাম না। তো তারপর আমি চাচা দেখে আইসি, আমি চাচার সামনে লজ্জায় যাইতে পারতেছি না, তা চাচা আমার সাথে, চাচা আমার এতটা ভালোবাসে, আমার এই ডাক নিয়ে কথা বলতে, কিরে রাজু তুই ফোন টোন তো দিতে পারিস, তুই তো ফোনও দিস নি। হ্যাঁ বলছে কাকা মাফ করেন, আমি তো আসলে আমার যেদিন টাকা দেওয়ার কথা ডেট দেয়, কিন্তু যার কাছে আমি টাকা পাই ওই দিন আর দেয় না, এই জন্য আপনার সাথে লস দেয় আমি আর যোগাযোগ রাখতে পারি না। তো কাকা কিছু মনে করে না, তো বলে যে এই অবস্থা তুই বাড়তেছিস? আমি বলছি হ্যাঁ মা এরকম তারাই দিছে। তো বলে যে আচ্ছা ঠিক আছে, তোর মা যে কাকা জমি বিক্রি করে দিবি, চার দিয়েছেন জমি, তো ওইটা তুই কেন? আমি কই কাকা ইনকাম কিভাবে কিনবো, আমার কাছে টাকা সীমিত, 1,00,000 টাকার প্রয়োজন। তো বলে যে আচ্ছা ঠিক আছে, তোর ব্যবস্থা আমি করবেন, তুই আয়। তারপর দিন কাকার সাথে যাই সেই বাড়িতে, যাওয়ার পরে আমার বউ তো অনেক খুশি, ওই আমার যে সৎমা আছে সে আমার অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে, আমার বাজান ছাড়া কথা কয় না, তো সেই সৎমা আমার অনেক ভালোবাসে, তো সেই অনেক মানুষ দেখাশোনা করতেছে আমার স্ত্রী। তারপরে ওই জমিটা আমি কিনলাম 1,00,000 টাকা দিয়ে।
1,00,000 টাকা দিয়ে?
জি
মাশাল্লাহ। কত এই টাকাটা আপনি কিভাবে কিভাবে জোগাড় করলেন?
এই দুর্মার ওষুধ
দিয়ে,
তারপরে আগে যে কিছু ইনভেস্ট করার টাকা ছিল ওইটাকে।
আচ্ছা আচ্ছা ওকে।
জি কিনলাম, কেনার পরে ওইখানে আমি রেখে আসছি। তো তারপরে আমার স্ত্রীর জীবনের একটু বলি, তো ওনার আর একটা বিয়ে হয়েছিল, এটা হয়েছিল ঢাকার সাভারেতে। ছোটবেলা থেকে হারিয়ে গেছিল, ছোটবেলা থেকে বাপ মা মারা গেছিল, মারা যাওয়ার পরে আর কি ভাই বোন সবাই ওই যে আর কি সাভার পেয়ারার বাগানে ওইখানে একটা নার্সারিতে একটা কাজ নিয়েছিল, ওইখানে বাসা নিয়েছিল, মাশরুমের একটা কাজ নিয়েছিল, মাশরুম বিক্রি করতো। তো বিক্রি করার পরে আমার ওয়াইফ কি করছিল, ওই 50 টাকার মাশরুম 20 টাকা করে বিক্রি করে দিয়েছিল, 20 টাকা করে বিক্রি করে দিলে পরে ওই তার ভাই এসে পরে অনেক মারা ধরা করে।
আচ্ছা
ছোট বয়সে, ছোট বয়সে অনেক মারা ধরা করে। তবে ওইখান থেকে ও হাঁটতে হাঁটতে সে সাভার থেকে ব্যাংক টাউন পর্যন্ত চলে আসে,
2-3 ঘন্টা
ধরে হাঁটা ধরে। কিন্তু এমনই একটা জিদ ছিল যে পিছন ফিরিয়া যাইতো না, যে ওর ভাই মনে করছে হয়তো মারছি কোনোখানে গিয়েছে আবার আসি পড়বে। পরে ওর ভাইয়ের কোনো সন্ধান হয় না, ওর কোনো ফ্যামিলির সাথে আর কোনো কন্টাক্ট হয় না। পরে আর কি রাস্তায় এক মহিলার পাই, তো ওই মহিলা এক বাড়িতে কাজে দিয়ে দেয়, সেই বাড়ি থেকে পাশের বাড়িতে আবার মাটি কাটার একটা মহিলা আসে, তো ওইখান থেকে পরিচিত হয়, তাদের সাথে দেশের বাড়িতে চলে যায়, আমাদের ওই পাশের গ্রামে বালিয়াগান্দির ওই রামদিয়া গ্রামে চলে যায় এই সাভার থেকে। তো ওইখানে চলে গেলে তারপরে আর কি ওইখানে মানুষ হয়, মানুষ হওয়ার পরে অনেকদিন যাবৎ 15 বছর পর একটা বিয়ে দিয়ে দেয় এই সাভারে একটা প্রতিবন্ধী ছেলের সাথে। মানে উনি কথাটা সব ক্লিয়ার বলতে পারে না, হাঁটা চলা করতে পারে, কিন্তু বুদ্ধি কি বলবো
মানসিক প্রতিবন্ধী,
তার সাথে সে চলতে পারে না। 2 বছর থাকার পর সে ওইখান থেকে আসা পড়ে, আসার পরে তারপরে এখানে আমার সাথে আবার বিয়ে হয়। দেশের বাড়ি ছিল বলে আমি যতটুকু জানতে পারি যে শিবসর, সায়দাবাদ থেকে গাড়িতে উঠতে হয় শিবসর, হয়তো আমাকে যদি কোন শিবসর আলতাফ মনির কাউসার এদেরকে যদি কোন রেসপন্স পেয়ে থাকেন, আমার কি ব্রিয়াপার কাছে একটা আবেদন থাকবে, ওনার ফেসবুকে আপনারা কোন একটা কমেন্টস করবেন যে এরকম একটা মেয়েকে হারানো স্বীকার করেছে, এরকম একটা ভাইরা তার পাওয়া গেছে শিবরিয়া শিবসর।
জি ঠিক আছে ধন্যবাদ।
হ্যাঁ শিবপুর, শিবসর না সরি শিবপুর, ওইখানে।
আচ্ছা
তো ওইখানে লিসনার দুটো যদি আজকে শুনে থাকেন আমাকে একটু হেল্প করবেন তাদের ব্যাপারে। তো তারপর আর কি আমি ওইখান থেকে উনরা আমার সাথে বিয়ে দিয়ে দেয়, দিয়ে দেওয়ার পরে আমি ঢাকাতে ওয়াইফকে নিয়ে ঢাকাতে চলে আসি। তারপরে বেশ কিছুদিন আমি ভালোই কাটাতে থাকি। আমার স্ত্রী একটা মানে আমাকে একটা জায়গা থেকে সে আমাকে ঘরের ভিতরে মেনে নেয়, কিন্তু বাইরে থেকে আমি বলবো যে দোয়া করবেন আমার স্ত্রীকে যেন সম্পূর্ণ আমার মেনে নেয়, যে আমার মানে ঘরে মেনে নেয়, আমার পর খুব রাগারাগি করে, কিন্তু পরে যে আমার স্যার আমি যদি উপরে ঘুমাই সে নিচে ঘুমাতে পারে না, আমার কাছে এসে আবার
ঘুমাই। স্ত্রী আপনাকে এতটা ভালোবাসে?
জি
মাশাল্লাহ।
মানে ওইটা মনে করেন যে যদি একটু কথার কাটাকাটি হয়, ওনার একটা স্বভাব আছে কি যে অনেক প্রচন্ড বকাবকি করে, পরে যা মনটা যখন নরম হয় তখন ওর মতো করে আপন লোক নেই।
আপনার স্ত্রী আপনাকে জেনে শুনে বুঝে তারপরে বিয়ে করেছেন, যে আপনার এরকম সমস্যা, আপনি কিছু করেন না, কিছু করেন না বলবো না, আপনি সৎপথে পয়সা রোজগার করেন, এইরকম একটা পেশায় আপনি আছেন, এগুলো জেনে শুনে আপনাকে বিয়ে
করেছেন? উনি আর কি ওই মানে আমি এটা মনে কষ্ট নেই না, উনি বাহিরে হয়তো আমার সাথে আসেন না লজ্জা সহমের কারণে, তো এটাতে আমি কিছু মনে করি না। তো আমার সম্পূর্ণ আর কি মেনে নেছে, কিন্তু ওই বাহিরে আমার সাথে আসে না,
বাইরে আসে না, একটু লজ্জা পায়, এই কারণে।
হ্যাঁ প্রতিবন্ধী স্বামী ওইখানে একটু লজ্জা,
কিন্তু ঘরের ভেতরে আপনাকে
যথেষ্ট সম্মান করে, যথেষ্ট ভালোবাসে আমাকে।
আচ্ছা উনি
যেটা খাইতে চাই সেটাই আমাকে রান্না করে দেয়।
উনি কি করে?
উনি এখন বর্তমানে ওই রপ্তানির ওইদিকে একটা ফ্যাক্টরিতে চাকরি করে, সোয়েটার ফ্যাক্টরিতে। ওইখানে মনে করেন যে উনি আবার কিরকম অশিক্ষিত, যে যতই অশিক্ষিত তার যদি বেরেন মেধাবী যদি একটু ভালো থাকে তাহলে একটা প্রথম মনে করেন যে জিরোটা দেখা দিলে পরবর্তীতে ওইটা আবার লিখে দিতে।
অশিক্ষিত বলবো না আমরা, বলবো যে অক্ষর জ্ঞানহীন বা হয়তো সেভাবে একাডেমিক্যালি প্রাতিষ্ঠানিক ভাবে পড়াশোনা করা হয়নি। অশিক্ষিত আসলে কেউই না, প্রত্যেকটা মানুষ জন্মের পরেই অনেক কিছু শিখতে থাকে, সুতরাং সে অর্থে অশিক্ষিত কেউ না। হ্যাঁ বলেন
জি। তো মনে করেন যে এটা তার ব্রেনটি ধরে রাখতে পারে না, মনে করেন যে জিরো ওয়ান নাইন এগুলো ভেরিয়েন্টে ধরে রাখতে পারেন। একবার সিনাই দিলে পরের বার তো আবার সিনে বলতে পারবে সেটা মনে থাকে না, দেখলি পারছেন। যেরকম আপনার নাম্বারটা ও যদি একটা কাগজে রেখে দেন ওইটা দেখে দেখে আর একটা মোবাইলে তুলে নিতে পারবে, কিন্তু ওইটার নাম যে কি এটা বলতে পারবে না। যেরকম অফিস থেকে যে কোনো অফিসে চাকরিতে যায় কিন্তু হয় না, ওইরকম ইন্টারভিউ ধরে যে এটা কত এটা কত, মানে যদি ব্যাক পার্টটা সামনের পার্ট যদি না বুঝে তাহলে তো মাল মালের নাম্বার তো মিলাইতে হবে, এটা তো পারবে না। এই জন্য ওইখান থেকে চাকরি হয় না। পরে যে এই মাসের দশ তারিখে উনার চাকরি হয়েছে বাইপেল রপ্তানির ওয়েবসাইটে।
তো আপনি এই যে এই ইঁদুর মারা যে ঔষধটা, এই হকারি, এটা করে কত পয়সা রোজগার করেন প্রতি মাসে?
প্রতি মাসে
হ্যাঁ
আমি প্রতি মাসে এখন মনে করেন যে ৪০,০০০ টাকা লোন উঠে দিয়েছে আমার।
হ্যাঁ
৪০,০০০ টাকা লোন, আপনি হলো মাসে ৬,০০০ টাকা কিস্তি আসে, সঞ্চয় সঞ্চয় দিয়ে আর একটা দুইটা লোন আছে, ওই ৬,০০০ টাকা কিস্তি আমি নিজেই দিই। আবার মনে করেন যে খাওয়া থাকা সব খরচ আমার নিচের উপর দিয়ে চলে।
আচ্ছা না, কিন্তু আপনার রোজগারটা কত হয় আনুমানিক মাসে?
আনুমানিক মাসে ১০,০০০ ১২,১৫ এরকম।
আচ্ছা আচ্ছা, এইরকম আপনার রোজগার হয়। আর আপনার ওয়াইফ?
ওয়াইফ ওনার একে এখনো বেতন ধরা হয়নি, এই মাসের এই গত মাসের দশ তারিখে উনি আর কি ওইখানে যুক্ত হয়েছে।
ঠিক আছে, ও সম্মানের সহিত বেঁচে আছে এবং ও পয়সাখড়ি রোজগার করে, এটা দিয়ে সে সম্মানের সহিত জীবনযাপন করতেছে। ও এক অর্থে ভালো, মানে ভালো বলবো এই কারণে যারা ওর মতো আজকে চোখে দেখতে পান না তারা আজকে হয়তো এই গল্পটা শুনে বেটার ফিল করবেন, এই কারণে যে পৃথিবীর অনেক অনেক মানে অসহনীয় দৃশ্য ওর চোখে দেখতে হয় না। পৃথিবীর অনেক মানুষ একটা মানুষের দিকে যখন তাকায় তখন ওই মানুষটা তাকে নিয়ে কি ভাবছে চোখে দেখলে বোঝা যায়, সেই অর্থে সেই কুদৃষ্টিগুলো হয়তো তাকে দেখতে হয় না। পৃথিবীর অসংখ্য অসংখ্য খারাপ জিনিস আছে যেগুলো হয়তো তাকে চোখে দেখে কখনো ফিল করতে হয় না। একটা মানুষ সারা দুনিয়ার মানুষ তাকে কিভাবে ট্রিট করছে, কিভাবে চোখের যে অনেকগুলা গুণা থাকে বা অনেকগুলা কি বলা যেতে পারে পাপ থাকে সেগুলো থেকে সে বেঁচে গেছে, এবং এতটা সংকীর্ণ অবস্থার মধ্যেও সে নিজের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করার চেষ্টা করা যাচ্ছে, এইটাই হচ্ছে আমাদের গল্প, আজকের গল্প। আমি শুধু এতটুকুই বলতে চেয়েছি যদি স্তরায়ন করেন, সামাজিক শ্রেণী বিভাজন করেন, সেই অর্থে অর্থনীতির ভাষায় এরা সমাজের নিচু স্তরের মানুষ, এরা সমাজের মধ্যবিত্তও না, এরা একেবারেই প্রান্তিক পর্যায়ের মানুষ। এই মানুষদের গল্পকথা, এই মানুষদের জীবনগাথা গণমাধ্যমে তখনই আসে যখন এরা অসাধারণ কোনো কিছু করে, লাইক পালান সরকার। আমি এরকম আরো অনেক উদাহরণ দিতে পারবো যে একজন রিক্সাওয়ালা সারা জীবনে যত টাকা ইনকাম করেছেন শুধু গাছ রোপণ করেছেন এবং সে গণমাধ্যমের একটা কন্টেন্ট, কিন্তু আমার অনুষ্ঠানের কন্টেন্টের দিক থেকে যে কেউই কন্টেন্ট হতে পারে যদি সেই জীবন গল্প থেকে আট দশটা মানুষের কোনো না কোনোভাবে শেখার কোনো কিছু থাকে। আমরা কোনো অ্যাডভাইস করি না, কোনো পরামর্শ দিই না, আমরা শুধু একটা গল্প উপস্থাপন করি এবং এই গল্পটা শোনার পরে অনেকেই হালকা বোধ করেন। এই গল্পটা শোনার পরেই আজকে অনেকেই আছেন বাংলাদেশের আনাচে কানাচে যারা এই ইঁদুরের ওষুধ বিক্রি করেন, এই হকাররা, তারা আজকে নিজেরা প্রাউড ফিল করতে পারেন যে এটা একটা সম্মানজনক পেশা, কারণ আপনি চুরি করেন না, কারণ এই পেশা দিয়ে আপনি আপনার ফ্যামিলির মুখে অন্ন তুলে দেন, এই পেশা দিয়ে আপনার সন্তান বড় হয়, এই পেশার অর্থ দিয়ে আপনার পরিবার সুন্দরভাবে বাঁচার স্বপ্ন দেখে। ইউ আর ডুইং গ্রেট ম্যান, আপনি অনেক ভালো কাজ করছেন। সুতরাং এই অনুষ্ঠানের মাধ্যমে যত হকার আছেন আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে তাদের প্রতি স্যালুট। আপনারা সৎপথে আছেন, ভালো পয়সা রোজগার করছেন, নিজেকে কখনো ছোট ভাববেন না। অনেক ভালো থাকুন, আজকের এই জীবন গল্প এখানেই শেষ হচ্ছে। আমি আরজে কিবরিয়া এবং আমার টিম মেম্বার যারা ছিলেন তাদের সবার পক্ষ থেকে শুভরাত্রি।
এক্সক্লুসিভলি অন ফিউশনবিডি.com।